exclusively on FusionBD.com.
স্বাগত সবাইকে কুয়াশায়। শুনছেন এবিসি রেডিও 89.2 FM, আর সঙ্গে আছি শর্মি। আর হ্যাঁ, আপনারা এতদিন ধরে শুনছিলেন যে আজকে আমরা কুয়াশায় কি শুনব। আমরা আজকে শুনব আবারও ফেলুদা, ফেলুদার গল্প, সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার একটি কাহিনী শুনব আজকে। আর তার আগে একটু জানিয়ে দিই সবাইকে যে আগামী সপ্তাহ থেকে কুয়াশায় নতুন কিছু যুক্ত হচ্ছে, তাই এবারে শুধু সত্যজিৎ রায়ের গল্পই রেখেছি আমরা। পুরোটা সময় ধরেই আমরা আজকে ফেলুদার কাহিনী শুনব। আর আগামী সপ্তাহ থেকে সেতুকেও আপনারা পাচ্ছেন, সেতুই আসবে কিন্তু একেবারে অন্য কিছু নিয়ে। প্রথম ঘন্টায় আমরা যে গল্পটা শুনি সেই গল্পটা অন্যরকম গল্প শুনবো আমরা। শুধু এতটুকু হিন্দি দিচ্ছি, এর বেশি কিছু বলছি না, একটা চমক থাকুক। তাই আপনাকে কান পাততে হবে যে কি আসছে সেটা শুনতে। কুয়াশার নতুন যে প্রমোট আপনারা আগামীকাল থেকে শুনতে পাবেন, সেখানে সেখানে শুনলে কিছুটা আন্দাজ পাবেন যে আমরা আগামী সপ্তাহ অর্থাৎ আগামী সোমবার কুয়াশা কি নিয়ে আসছি। আসুন তাহলে আজকে গল্প শুরু করি। গল্প শুরু করবার আগে আরো একবার বলছি, আজকে আমরা শুনব সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গল্প। আজকের গল্পটির নাম হচ্ছে ছিন্ন মস্তার অভিশাপ। অনেকেরই হয়তো পড়া আছে কিন্তু রেডিওতে শোনা হয়নি, কুয়াশায় শোনা হয়নি। কুয়াশা আমরা আগেও ফেলুদা সিরিজের বেশ কয়েকটি গল্প শুনেছিলাম, আজকে অনেকদিন পরে আবারও ফেলুদাকে নিয়ে এসেছি কুয়াশায়। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব এখন শুনি। গাড়িটার গন্তব্য হাজারীবাগ, সামনে মস্ত বড় এক ট্রাক, বারবার হর্ন দিয়ে সেটাকে সরানো যাচ্ছে। গাড়ির ভেতরে মোট তিনজন মানুষ বসে বিখ্যাত রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলী ওরফে জটাই, তোপসে এবং ফেলুদা। তিনজনের ভেতরে বয়সের সবচেয়ে ছোট তোপসে, আর অস্থিরতাটাও তার ভেতরে বেশি। কিছুদিন আগে জটাই নতুন বই ভ্যাঙ্কুভারের ভ্যাম্পায়ার বেরিয়ে বেশ কাটতে পেয়েছে সেটা বাজারে, আর তাই মেজাজ বেশ ভালো। তার কোন রকম বিরক্তি আপাতত শুনছে না তাকে। একমাত্র ফেলুদার চেহারা দেখে বোঝার উপায় নেই ঠিক কি ভাবছে। বেশ কিছুক্ষণ গাড়ি ড্রাইভ করে চুপচাপ বসে আছে সে, যেটুকুদিন আগে সর্বেশ্বর সহায়ের কাজ করে বেশ প্রশংসা করিয়েছে ফেলুদা, আর পুরস্কার হিসেবে কপালে জুটেছে সর্বেশ্বরের হাজারীবাগের খালি বাড়িতে 10 দিন বিনা পয়সায় থাকার আমন্ত্রণ। খরচের ভেতর যা একটু খাবার খরচ কেবল, ঘুরে আসার এমন সুযোগ হাতে পেয়ে হাত ছাড়া করেনি ফেলুদা। তোপসিয়া জটায়ুকে নিয়ে বেরিয়ে পড়েছে সে। জটায়ের হাতে একটা সার্কাসের বই, সেটাকে হঠাৎ পাশে সরিয়ে রেখে প্রশ্ন ছুড়ে দিলেন তিনি গাড়ির বাকিদের দিকে।
রামমোহন রায়ের নাতির সার্কাস ছিল সেটা জানতেন?
না, তা জানতাম না, তবে কিছুদিন হলো হাজারীবাগে একটা সার্কাস নাকি খুব ভালো করছে শুনলাম। রাঁচিতে দেখলাম ওদের শোয়ের বিজ্ঞাপন, তো যাবেন নাকি একবার ওখানে?
হ্যাঁ, তা যাওয়া যায়। নাম কি ওদের?
দ্য গ্রেট ম্যাজেস্টিক শো। কিরে তোপসে, যাবি?
আগে তো হাজারীবাগ পৌঁছে নেই, সোয়া ঘন্টার রাস্তা পেরোতে 1.5 ঘন্টা লাগছে। তবে যাই বলুন না কেন ফেলুবাবু, আমার পরের বইয়ের জন্য ওই সার্কাসের চাইতে ভালো কিছু আর হতেই পারে না। এর মধ্যে গল্পটাও প্রায় দাঁড় করিয়ে ফেলেছি। এই দেখুন, সার্কাস নিয়ে একটা বই পড়ছিলাম, বাংলার সার্কাস নিয়ে অনেক ইনফরমেশন পেলাম এখানে। ভাবছি যে আমার হিরো রুদ্রকে এবার রহস্য সমাধান করতে সার্কাসেই পাঠিয়ে দেবো, ট্রাপিজের খেলা খেলবে সে।
আপনার হিরো কি ট্রাপিজও পারে নাকি মশাই?
ওটাই তো আসল মজা, সার্কাসের ভেতর ঢুকে অপরাধী ধরার জন্য ট্রাপিজের খেলা শিখবে রুদ্র।
যাক, তাও তো এমন কিছু একটা পাওয়া গেল যেটা কিনা আপনার রুদ্র পারে না।
দ্য গ্রেট ম্যাজেস্টিক কোন দেশি সার্কাস মশাই?
দক্ষিণ ভারতীয় হবে, সার্কাসটা ইদানিং ওদের একচেটিয়া ব্যাপার হয়ে গিয়েছে।
যত ভালোই হোক, ট্রাপিজ না থাকলে সার্কাসের কোনো মজা নেই। ছোটবেলায় হামস্টোন আর কালেকারে দেখেছিলাম ট্রাপিজের খেলা, এখনো চোখে লেগে আছে।
ট্রাপিজ ছাড়া আর কিছু মাথায় ঢুকছে না আপনার, তাই না?
তা যা বলেছেন।
টুকটাক কথা, গল্প, হাসি আর নানা রকম পরিকল্পনা চলছিল ফেলুদার তোপসে আর জটায়ের মধ্যে। কিন্তু 72 কিলোমিটারের পথ পেরোতেই হঠাৎ থামতে হলো গাড়ি। উঁকি মেরে দেখলো ফেলুদা পথের পাশে একটা অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে, পাশে একজন ভদ্রলোক বয়স 40-এর কাছাকাছি, পরনে খয়েরি প্যান্টের উপর সাদা শার্ট আর সবুজ হাঁটা কাটা পুলোভার, সঙ্গে ড্রাইভার আছে। তবে ড্রাইভার এখন ঝুঁকে আছে বনেটের ভেতরে। ভাব দেখে মনে হলো গাড়ি নষ্ট হয়েছে, হাতের ইশারায় গাড়ি থামাতে হলো ফেলুদাকে। চোখে আশা নিয়ে এগিয়ে এলেন ভদ্রলোক।
হ্যালো, আমি প্রীতিম,
বিপিন চৌধুরী, আমার গাড়িটা পথে নষ্ট হয়ে গেছে, আপনারা কি হাজারিবাগ যাচ্ছেন?
হ্যাঁ ওদিকেই যাচ্ছি, আপনি ইচ্ছে করলে আমাদের সাথে আসতে পারেন।
অনেক ধন্যবাদ, ভাবতেই পারিনি যে আপনি অফারটা করবেন। ওখানে পৌঁছাতে পারলে অন্তত একটা মেকানিককে খবর দিতে পারবো।
আপনার মালপত্র?
একটা সুটকেস আছে অবশ্য গাড়ির ভেতরে, তবে সেটা এখন না নিলেও চলবে, গাড়িতেই থাকুক বরং। একটু অপেক্ষা করুন প্লিজ, আমি আমার ড্রাইভারকে বলে আসি।
প্রথম আসা হচ্ছে নাকি এখানে?
আরে না, আমার বাবা এখানে আছেন প্রায় বছর দশেক। আগে রাঁচিতে অ্যাডভোকেট ছিলেন, বেশ নাম ছিল। রিটায়ারমেন্টের পর ইচ্ছে হলো এখানেই থাকবেন, বাড়ি করে থাকা শুরু করলেন, সেই থেকে এখানেই। অবশ্য আমার খুব একটা আশা হয় না, কাল আমার বাবার 70 বছর পূর্ণ হবে, আর সেই কারণে এখানে আসা। পর্দা আগেই আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে পৌঁছে গেছেন, কিন্তু আমি আটকে গিয়েছিলাম কাজে। অবশ্য বাবা বলেছে মাস্ট কাম, না আসলে চলে না। কি বলেন মশাই?
তা ঠিক, মাপিগ্রস্ত।
কিছু বললেন নাকি?
আরে না কিছু না। কি করছেন আপনি?
ইলেকট্রনিক্সে কাজ করি। ইন্দোভিশন নামে একটা টেলিভিশনে বিজ্ঞাপন দেখেছেন? ওটা আমাদেরই তৈরি। আচ্ছা একটু 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 থামেন তো, এক মিনিট।
কি হলো মশাই?
না মানে পাখির ডাক রেকর্ড করার অভ্যাস আছে আমার, একটা ফ্লাই ক্যাচার ডাকছিল, খুব রেয়ার, ওর ডাকটা তাই রেকর্ড করে নিলাম। আচ্ছা আপনারা থাকছেন কোথায়?
তা ঠিক জানি না, তবে ডক্টর মোহান্তির বাড়ির ধারে কাছে কোথাও।
তাই নাকি? ওটা তো আমার বাড়ি থেকে মিনিট 7-8 দূরত্বে।
তাই বুঝি।
হ্যাঁ আচ্ছা আপনাদের নাম্বারটা দিন, যোগাযোগ করে নিব, কৃতজ্ঞ রইলাম। অ্যাপয়েন্ট করতে পারলে ভালো লাগবে। এই যে এখানেই আমাকে নামিয়ে দিন।
আরে না না তেমন কিছু না, নাম্বার 742, আর আমার নাম মিত্র, পিসি মিত্র।
ইস, দেখেছেন নামটা শুনতেই ভুলে গিয়েছিলাম। এখন তাহলে আসি, অনেক ধন্যবাদ।
নিজের কথাই বলে গেল কেবল, আমরা কে তাতে ওর কোনো মাথা ব্যথাই নেই, নামটাও জিজ্ঞেস করলো না পর্যন্ত।
অনেকেই এমন থাকে, অন্যের নাম জানার চাইতে নিজের নামটা বলার চেষ্টা করে বেশি।
আরে না মশাই, তখন তো চেপে গেলাম, আসলেই মহাবাতিকগ্রস্ত লোক।
বাড়ি খুঁজে নিতে খুব একটা সমস্যা হলো না, কর্নেল জিসি মোহন্তির বিশাল বাড়ির মার্বেল ফলো করা বাড়ির গেট ছাড়িয়ে তিনটে বাড়ি পরেই দেখা মিলল এস সহায় নামে লেখা বাড়িটা। গেট খুলে দিল বেটে মাঝ বয়সী একজন, তার পেছন পেছন চৌকিদার গুলাকি প্রসাদও দৌড়ে এলেন। বিশাল বড় বাংলো, অনেক নির্জন বাংলোটি ভর্তি নানা ধরনের গাছ। বাগানে দাঁড়ালে দেখা যায় দূরের বিশাল সব পাহাড়, মনটা বেশ ফুরফুরে হয়ে ওঠে সবার। ঘরে ঝুঁকে ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পরেই চা নিয়ে হাজির হলো গুলাকি প্রসাদ। তার সামনেই বাইরে কোথায় যাওয়া যায় সেটা নিয়ে আলাপ শুরু করলো ফেলুদা, তপসে আর যাটাই। আর সে সময় একটু ধাক্কা খেতে হলো তিনজনকে।
বাবু আপ লোক জিদার চাহে জানা পর পয়দল সে নহি।
কেন কি হয়েছে পায়ে হেঁটে গেলে?
ও সার্কাস কি বাগ বাহার আ গিয়া, তব সে হাম সব কো ঘবরাট হো রহি হ্যায়। সার্কাস কি পাস জাদা লোক নহি রহতা, উধার জঙ্গল হ্যায়, পর কৌন জানে কব উসকো ইয়াহা আনে কে মান করে।
সারে সর্বনাশ, রাস্তায় হাঁটতেই তো এখন ভয় লাগবে মশাই, যদি ঘাড়ির উপর বাঘ এসে পড়ে।
আপনার না অনেক সাহস, তবে বাঘ মনে হয় না জঙ্গল ছেড়ে সহজে বের হবে, লোকালয়ে আসার সম্ভাবনা কম। বাঘের খেলা দেখায় ওখানে টান্ডারিকার নামে এক মারাঠি অভিজ্ঞ লোক, বাঘটা কিভাবে পালালো কে জানে।
যাবেন নাকি একটু তার কাছে, ভালো মতন জেনে আসি ব্যাপারটা কি।
গিয়ে কি শো দেখবেন নাকি?
তা দেখা যায়, তবে সার্কাসের মালিকের সাথে কথা বলতে পারলে আরো ভালো হয়।
বেশ যাওয়া যাক তাহলে।
দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো তিনজনের দলটা, গন্তব্য সার্কাসের মাঠ। কার্জন মাঠে আস্তানা গেড়েছে সার্কাস দল। রাস্তায় বারবার সবার কান ছুঁয়ে গেল মাইকে বলা সতর্কবাণী, সবাইকে বলে দেওয়া হচ্ছে সাবধানে থাকতে। সার্কাসের সবটা এলাকা ঘিরে আছে পুলিশের লোক, তবে তাতে কোনো সমস্যা হলো না, ফেলুদাকে পুলিশ চেনে, আর সেই সাথে চেনে মিস্টার সহায়কেও। সার্কাসের বাঘ পালিয়েছে তাই পুলিশ ঘিরে রেখেছে, বাঘের খেলা বন্ধ। তবু দি গ্রেট ম্যাজিস্টিকের শো দেখতে লোকের অভাব হয়নি, হাজার হাজার মানুষ অপেক্ষা করে আছে টিকিট কিনে শো দেখবে বলে। হাতের কাজ পুলিশকে দেখাতেই খাতির করে ফেলুদাকে ভেতরে ঢোকার রাস্তা করে দিল পুলিশ। এমনকি কথা বলার জন্য হাজির হলেন সার্কাসের মালিক মিস্টার কুর্তিও, বয়স 50-এর বেশি না, চুলা দাঁত ধপ ধপে সাদা। নিজে থেকেই ফেলুদার সাথে কথা বলতে শুরু করলেন ভদ্রলোক।
বাঘটা চলে যাওয়ার পেছনে কোনো রহস্য আসলে নেই।
না না আমি কোনো কাজে আসিনি এখানে, জাস্ট একটু আগ্রহ হলো জানার, আর ইচ্ছে ছিল আপনাদের সার্কাসের শোটা দেখব। আর তাই তবে যতেও মানে লালমোহন গাঙ্গুলির খুব ইচ্ছে ছিল এখানে একবার আসার, উনি নিজের সামনের বইয়ে সার্কাসকে রাখতে চাচ্ছেন।
তা জানার ইচ্ছে থাকলে তো ভালো, অনেক সুযোগ পাবেন। আমি এমনিতেও আপনাদেরকে আমাদের শোতে আসার নিমন্ত্রণ করেছি, বেশ ভালো হচ্ছে শো, বাঘের খেলা না থাকলেও উতরে যাচ্ছে, তাছাড়া যখন খুশি চলে আসবেন।
সে তো ভাগা পাঠাও,
উনি বলতে চাইছেন বাঘটা পালালো কিভাবে,
ভুলে ভুল করে বাঘের খাঁচাটা পুরোপুরি আটকানো হয়নি, তাছাড়া কে জানো বাঘের খাঁচার একটা দিকে শর্টকাটে বেরোবার জন্য জায়গা বানিয়েছিল, কে বানিয়েছিল সেটা জানা যায়নি এখনো, বাঘ নিজেই মাথা দিয়ে এরপর খাঁচার দরজা খুলেছে।
বাঘকে কেউ দেখেনি?
দেখেনি আবার, অনেকে দেখেছে কিন্তু ধারে কাছে যেতে সাহস পায়নি।
আপনাদের রিং মাস্টার আছে না?
কে? কারান্ডিকা? হ্যাঁ, খুব ভালো লোক, কাজ বোঝে, অনেকদিনের অভিজ্ঞতা আছে, এর আগে গোল্ডেনে কাজ করত, তবে মাঝে মধ্যেই শরীর খারাপ থাকে ওর, ঘাড়ে ব্যথা হয়, অনেক বলেছি ডাক্তার দেখান কিন্তু দেখাতে চায় না, ও অসুস্থ থাকলে বাঘের খেলা দেখাতে পারবে এমন একজন মানুষকে নিয়োগ দিয়েছি তাই, চন্দ্রন নাম।
সেদিন কে খেলা দেখিয়েছিল, কান্ডারিকার নাকি চন্দ্রন?
কান্ডারিকার, খেলা দেখাতে গিয়ে একটু ঝামেলা হয়েছিল, কয়েকবার চেষ্টা করার পরেও বাঘের মুখ খোলেনি।
সে কি বাঘ মুখ খুলবে কেন?
কান্ডারিকারের একটা খেলা আছে, স্পেশাল খেলা, সেখানে বাঘের হা করা মুখের ভেতর মাথা ঢুকিয়ে দেয় ও, কিন্তু কাল সেটা হলোই না, কান্ডারিকারও আর চেষ্টা করেনি, একটু টিটকারি শুনতে হয়েছে বটে, আজকাল কথা শুনছে না ও, এই যে বাঘকে খুঁজতে সবাই গেল ও গেল না, চন্দ্রনকে পাঠাতে হলো।
এখন চাইলে কান্ডারিকারের সাথে দেখা করা যাবে?
কি জানি দেখা করবে কিনা, যখন যেটা ইচ্ছে হয় সেটাই করে, এই যেমন ইচ্ছে হয়েছে বলল এখানে কাজ ছেড়ে দেবে, আরো বছর তিনেক কাজ করতে পারত তাও ছেড়ে দিচ্ছে, মুরগেশের সাথে যান ও পথ দেখাবে।
চলো তাহলে মুরগেশ। আসতে পারি? আসুন। পত্রিকা থেকে এসেছেন নাকি? আসলে কোনো সমস্যা আছে?
একদম না, আমি চাই পত্রিকা আসুক, আমি বলতে চাই কি সমস্যাটা হয়েছিল। মিস্টার কুট্টি দায়ী সুলতানের পালিয়ে যাওয়ার পেছনে,
বাঘটার নাম
সুলতানি ছিল, আমার তো এই সার্কাসি বাড়ি, সুলতানি আমার একমাত্র আত্মীয়, আর কেউ নেই, এখন মনে হয় এখানে আর বেশি দিন টিকতে পারবো না।
কিভাবে হলো এই ঘটনা?
কোনো বাঘই একসাথে দুজনের কথা শোনে না, অথচ সুলতানের জন্য আরেকজন কে এনেছে মিস্টার কুট্টি, ফলে এখানে আর থাকতে পারেনি সুলতান, পালিয়ে গিয়েছে।
আপনি জাননি কেন সুলতানকে খুঁজতে?
আমি কেন যাব, ওরাই খুঁজে বের করুক।
আর ওরা যদি গুলি করতে চায় সুলতানকে?
তাহলে আমাকেই যেতে হবে।
কিন্তু সুলতান তো আপনার গালে আঁচড় দিয়েছিল।
না সুলতান না, গোল্ডেন সার্কাসের এক বাঘ মুখে আঁচড় দিয়েছিল আমাকে, তাছাড়া এই সার্কাসের 17 বছর জীবনে আঁচড় তো কম খাইনি, এই যে দেখুন। তবে সুলতানের কোনো কষ্ট হলে আমি যাব, সার্কাস হয়তো আমাকে ছাড়তে হবে কিন্তু সুলতানের কোনো ক্ষতি হতে দেবো না।
বাংলাতে ফিরতে ফিরতে বিকেল 5টা বেজে গেল সবার, তবে তার আগে পুরো সার্কাসটা খুব ভালো করে দেখিয়ে দিল না, প্রত্যেকটা খাঁচাতে কোনো না কোনো প্রাণী আছে, কেবল বাঘের খাঁচাই খালি। ঘরে ফিরে চায়ের তেষ্টা পেল ওদের, চা দেওয়ার জন্য বুলাকি প্রসাদকে ডাকতেই একজন অতিথি আসার খবর দিল। বেশ কিছুক্ষণ আগে এসেছেন অতিথি, এই অতিথি আর কেউ নয়, সেদিন রাস্তায় দেখা হওয়া সেই প্রীতিম বাবু, ওরা বাসায় নিয়ে জেনে চলে গেছেন প্রীতিম চৌধুরী, তবে যাবার আগে বলে গিয়েছেন আবার আসবেন। চা খেতে খেতে প্রীতিম চৌধুরীর জন্য অপেক্ষা করল ওরা, 6:30 দিকে আবার বাংলো এলেন তিনি।
বাহ, ভালো ঠান্ডা লাগছে আপনাদের দেখছি, পুলোভার মাঙ্কি ক্যাপ পর্যন্ত বলে ফেলেছেন।
আসলে আমার তো মশাই অতটা চুল নেই, তাই আর রিস্ক নিতে চাইনি, যদি মাথায় ঠান্ডা লেগে যায়।
তা বলুন প্রীতিম বাবু, বাংলো খুঁজে পেতে অসুবিধা হয়নি তো?
একেবারেই না। আরে মিস্টার সহায়কে তো আমার বাবা খুব ভালো করে চেনেন, আর মিস্টার সহায় অনেকবার আপনার কথা বাবাকে বলেছেন, আপনি যে মশাই গোয়েন্দা তা তো আগে বলেননি, আপনারা আসার আগেই মিস্টার সহায় বাবাকে বলে দিয়েছেন আপনাদের খোঁজ খবর রাখতে, তাই বাবা ঠিক করেছেন কালকের পিকনিকে আমাদের সাথে আপনাদেরকেও নিমন্ত্রণ জানাবেন।
পিকনিক কোথায়?
রাজরাপ্পায়, খুব বেশি দূরে না জায়গাটা, হাজারিবাগ থেকে 50 মাইল দূরে, জলপ্রপাত আছে, কালী মন্দির আছে, সুন্দর সব ভিউ আছে, আপনাদের ভালোই লাগবে, আপনাদের তো গাড়ি আছে, গাড়ি করে ওখানে চলে গেলেই হবে, কৈলাশ নামে একটা বাড়ি আছে, ওখানেই উঠবো আমরা। আপনাদেরকে ডিরেকশন দিয়ে দিচ্ছি, কোনো সমস্যাই হবে না।
ঠিক আছে, আমরা সময় মতন পৌঁছে যাব।
অবশ্যই আসবেন, আর একটু আগে আগে এলে বাবার প্রজাপতি আর পাথরের কালেকশনটাও দেখে নিতে পারবেন।
তা তো নিশ্চয়ই যাবো মশাই, কিন্তু ওই যে বাঘ পালিয়ে গেছে সেই খবরটা কি শুনেছেন? সে নিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায়?
সে খবর আমি অনেক আগেই পেয়েছি, তবে কোনো সমস্যা হবে না, আমাদের কাছে বন্দুক থাকবে। আর আমার বড় দাদা খুব ভালো শুট করে, তাছাড়া বাঘটা তো উত্তরে হানা দিচ্ছে, আমরা যাব দক্ষিণে।
এত কিছু থাকতে বাড়ির নাম কৈলাশ কেন দিল বলুন তো মশাই?
কৈলাশ ছিল শিবের বাসস্থান, আর প্রীতিনবাবুর বাবার নাম মহেশ, শিবের আরেক নাম মহেশ, এই কারণেই মহেশবাবুর বাড়ির নাম কৈলাশ। কি প্রীতিনবাবু, ঠিক বলেছি কিনা?
হ্যাঁ ঠিক বলেছেন।
পরদিন সকাল 8টার আগে নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলে সবাই গাড়ি নিয়ে। ফেলুদার তপসের মধ্যে সারাক্ষণ ভয়ে কেঁচে হয়ে থাকলেন জটায়ু, যদিও সেটা মুখে প্রকাশ করলেন না। তবে গাড়ির জানালা দিয়ে চারপাশে তার তাকানোর ধরন দেখে বোঝা যাচ্ছিল যে তিনি আশঙ্কা করছেন কোনো না কোনো মুহূর্তে হুট করে একটা বাঘ এসে ঝাঁপিয়ে পড়বে তার উপরে। ফেলুদা একবার তার ভয় লাগছে কিনা জিজ্ঞেস করতেই মাথা নেড়ে, ধরছাই মশাই, ওতে আবার ভয় পাওয়ার কি আছে, বললেন জটায়ু। তপসের মুখে কথাটা শুনে মুচকি হাসি দেখা গেল, তবে ফেলুদা বা তপসে কেউ কিছু বলল না। গতকাল রাতে বাংলার প্রথম দিন কাটিয়েছে তারা, ভয় তখন প্রায় আধমরা অবস্থা জটায়ু। বারবার জিজ্ঞেস করছেন বাঘ ভেতরে ঢুকতে পারে কিনা। শেষ পর্যন্ত তপসে তাকে জানালো ইচ্ছে করলে ফেলুদা লালমোহনবাবুর ঘরে থাকতে পারে, আর লালমোহনবাবু ওরফে জটায়ু থাকতে পারে তপসের সাথে। তবে সেটাতে অপমান বোধ হবে ভেবে না করে দিয়েছিলেন জটায়ু। তবে যাওয়ার আগে নিজের 3 ব্যাটারির টর্চ লাইটটা বদলে ফেলুদার 5 ব্যাটারির টর্চ লাইট নিয়ে গিয়েছিলেন। বাঘে নাকি আলো ভয় পায়, টর্চের ব্যবহার অবশ্য করতে হয়নি তাকে, কারণ বাঘ আসেনি। বারবার বাঘের ডাক শোনা যাচ্ছিল রাতে, রাতেই বোঝা যাচ্ছিল যে ওটা অনেক দূরে আছে এখন, কতটা দূরে সেটা বোঝা যায়নি। আর তাই লালমোহনবাবুর ভয় এত বেশি, কে জানে কোথায় ফাঁক পেতে আছে সুলতান।
বা মশাই বেশ তো বাড়িটা, দেখলেই শিবের কথা মনে পড়ে যাচ্ছে, তবে এ শিব যে দেশি নয় বিলেতি সেটাও বোঝা যাচ্ছে খুব ভালো করে।
ঠিক বলেছেন, 10 বছর আগে তৈরি হলেও বাড়িতে 50 বছর আগেকার ইংরেজ প্রভাব অনেক বেশি।
ওরে সেটাই বলতে চেয়েছিলাম আসলে, 3টে গাড়ি, অ্যাম্বাসেডার, সাদা ফিয়াট আর পন্টিয়াক, টাকা পয়সা আসলেই অনেক আছে এদের। আরে ওইটা কি? ওই যে দেখুন, একটা ক্লু পেয়েছি আমি।
রহস্য ছাড়াই সূত্র পেয়ে গেলেন? কিভাবে?
তা ক্লু ছাড়া আর কি বলবো বলুন তো। এই যে দেখুন কাগজটা, কেমন অদ্ভুত কিছু কথা লেখা, ওকাহা রাখাহা লক,
একটা রুল টানা খাতার পাতা, তাতে বাচ্চাদের হাতে গোটা গোটা লেখা সবুজ কালিতে। এ তো বোঝাই যাচ্ছে যে কোনো বাচ্চার কাজ, শব্দ নিয়ে খেলছিল, আবোল তাবোল কথা লিখেছে। এ নিয়ে তো মাথা ঘামাচ্ছেন কেন লালমোহনবাবু? মাথাটাকে একটু বিশ্রাম দিন, না হলে পরের উপন্যাস শুরু করতে গিয়ে চাপে পড়ে যাবেন।
আরে এখানে চাপের কি আছে, ভালো মতোই বোঝা যাচ্ছে ওকাহা একটা জাপানি শব্দ।
আপনি জাপানি বোঝেন?
বাংলাটা বুঝতে পারলেন না আর জাপানিটা এত তাড়াতাড়ি বুঝে গেলেন, সে যা হোক, এত করে যখন বলছেন তখন আপনার এই ক্লুটা ফেলে যায় কিভাবে? এটাকে বরং আমি নিজের সাথে নিয়ে যাচ্ছি।
আরে আপনারা এসে গেছেন, আসুন আসুন, সো কাইন্ড অফ ইউ টু কাম।
এত প্রজাপতি!
আসলে মানুষ যেখানে ছবি টাঙিয়ে রাখে সেখানে বাবা সংগ্রহ করা প্রজাপতিগুলোকে সাজিয়েছি আমরা।
আসলেই দেখার মতন জিনিস।
ঠিক বলেছেন।
মোট কতগুলো প্রজাপতি আছে এখানে?
3টি দেয়াল ভরে রাখা আছে প্রজাপতি।
কয়টা হবে?
এই 8টা ফ্রেমে 8টা প্রজাপতি করে ধরলে মোট 64টা।
তার সংগ্রহের সাথে তো পরিচয় হলো, সংগ্রাহকের সাথে পরিচয় করিয়ে দেবেন কখন?
বাবার সাথে? আরে তাই তো, পরিচয় করিয়ে দেওয়া হয়নি এতক্ষণ। এই যে আমার বাবা মহেশ চৌধুরী, আজকে অবশ্য জন্মদিন উপলক্ষে একটু অন্যরকম বেশভূষায় আছেন তিনি।
অন্যরকম বলে অন্যরকম, দেখুন না জন্মদিন বলে কত কিছু পরতে হয়েছে আমাকে, গরদের পাঞ্জাবি, ফিনফিনে ধুতি, ঘন কাজ করা কাশ্মীরি শাল,
চশমাটা তো 8 পুরে নাকি?
হ্যাঁ তা তো বটেই, কিন্তু বয়স হয়েছে, আমার আবার এত জন্মদিন কিসের?
বয়স হয়েছে বটে, কিন্তু দেখতে এখনো বেশ লাগছে, মনেই হচ্ছে না খুব বেশি বয়স হয়েছে আপনার। আর লাল টকটকে গায়ের রঙে পাঞ্জাবি ধুতি মানিয়েছে বেশ।
থ্যাংক ইউ থ্যাংক ইউ, এসবই আমার বৌমার কাজ। তো হোয়ার ইজ দা ডেড বডি খুঁজে পেতে সমস্যা হয়নি তো?
আরে বা, এর ভিতরে আবার ডেড বডি এলো কোথা থেকে?
আজ্ঞে না, অসুবিধা হয়নি,
আগেই ভেবেছিলাম। গোয়েন্দা যখন, তখন এই কথার সামান্য খেলা দিয়ে আটকানো যাবে না আপনাকে, ঠিক পেরে যাবেন আপনি। তবে আপনার সঙ্গী দুইজন মনে হচ্ছে এখনো আটকে আছেন ডেড বডিতে।
উনি জানতে চেয়েছেন হোয়ার ইজ দ্য ডেড বডি খুঁজতে সমস্যা হয়েছে কিনা। হোয়ার ইজ দ্য ডেড বডির বাংলা হচ্ছে কই লাশ, মানে কৈলাস।
আসুন আমার নাতনির সাথে পরিচয় করিয়ে দিই। এটি আমার নাতনি জোড়া মৌমাছি, বয়স 5 বছর হলো।
আর তুমি হলে গিয়ে জোড়া কাটাজি।
বুঝলেন তো মিস্টার মিত্তির,
মানে ওর নাম হলো গিয়ে দুইটা মৌমাছি বা দুইটা বি, বিবি, ওর নাম হলো বিবি, আর আপনি হলেন গিয়ে দুটো কাটারি, কাটারি মানে দা, আর জোড়া মানে হলো দুই বা দু, আপনি হলেন বিবির দাদু।
আমি বরং দাদাকে একটু ডেকে নিয়ে আসি।
ওয়েল ওয়েল ওয়েল, সহায় বাবুর কাছে আপনার নাম খুব শুনেছি, তাই তিরিকে বললাম আপনাকে যেন একবার ডেকে আনে। আমার জীবনেও রহস্যের কমতি নেই, হয়তো তার কোনোটা ভেদ করতে পারবেন।
তিরি মানে কি তৃতীয় পুত্র?
ঠিক ধরেছেন, আমি আসলে কথা নিয়ে খেলতে বেশ ভালোবাসি।
সে অভ্যাস আমারও আছে, সময় পেলেই তপসেকে নিয়ে বসে পড়ি খেলা খেলতে।
খুব ভালো, খুব ভালো। আমার ছেলেদের ভেতরে টেক্কার মাথা তাও একটু খোলে, কিন্তু তিরির মাথা এসব ব্যাপারে একেবারেই খোলে না। তা আপনি কতদিন ধরে গোয়েন্দাগিরি করছেন?
এই বছর আসতে হবে।
বাহ, তা উনি কি করেন? লালমোহন গাঙ্গুলি?
উনি রহস্য উপন্যাস লিখতে পছন্দ করেন, জটায়ু নামে।
বাহ, জুটি তো বেশ, একজন রহস্য পাকান আর একজন সেটাকে ছাড়ান।
আপনার প্রজাপতি আর পাথরের সংগ্রহ দেখতে পাচ্ছি, এছাড়া আর কিছু কখনো জমিয়েছিলেন নাকি?
অন্য সংগ্রহের কথা হঠাৎ জিজ্ঞেস করলেন যে?
অনেকক্ষণ ধরে আপনার নাতনি একটা চিমটে দিয়ে তার ডল পুতুলের ভ্রু তুলছে, দেখে মনে হলো ওটা টুইজার্স, ওটা দিয়ে।
ব্রিলিয়ান্ট, আপনার অদ্ভুত চোখ, আপনি ঠিক ধরেছেন, ওটা স্ট্যাম্প কালেক্টরের চিমটেই বটে, ডাক টিকেট একসময় জমিয়েছি বই কি, আর খুব যত্ন নিয়ে সিরিয়াসলি জমিয়েছি। এখনো মাঝে মাঝে গিবন্সের ক্যাটালগের পাতা উল্টাই, ওটাই আমার প্রথম হবি। ওকালতি করার সময় আমার এক মক্কেল দেবারজি আমার প্রতি খুশি হয়ে নিজের পুরানো একটা আস্ত অ্যালবাম দিয়ে দেয়। তার নিজের শখ অবশ্য মিটে গিয়েছিল, তবে এই জিনিস কেউ কাউকে খুব সহজে দেয় না। বেশ কিছু দুষ্প্রাপ্য ডাক টিকেট ছিল সেখানে।
সেই অ্যালবাম দেখা যায়? আমারও এক সময় এই ব্যাপারে একটু শখ ছিল।
আগে অ্যালবামটা, সেটা তো নেই, সে অনেক আগেই খোয়া গিয়েছে।
খোয়া গেছে?
বললাম না, আমার জীবনে অনেক রহস্য, রহস্য বলতে পারেন আবার ট্র্যাজেডিও, সেসব কথা আজকের দিনে থাক, আরেকদিন না হয় সেসব আলোচনা করা যাবে। আরে ওই তো টেক্কা চলে এসেছে।
নমস্কার।
এসো টেক্কা, তোমার সাথে আলাপ করিয়ে দিই এনাদের। তিরিকে মাইক সম্পর্কে জিজ্ঞেস করলে ভালো জবাব পাবেন, আর এই হলো মাইকের কারবারি, অরুণেন্দ্র, কলকাতায় অফিস, হাজারিবাগে যাতায়াত আছে কর্মসূত্রে।
আপনার তিরিয়ার টেক্কার সাথে তো আলাপ হলো, কিন্তু ওই যে দেয়ালে ঝোলানো আপনার বেশ পুরনো ফ্যামিলি ফটোটা, ওটাতে দাঁড়ানো দুরিকে কোথাও দেখতে পাচ্ছি না।
ওর সাথে দেখা হবে কিনা আপনার সেটাও বলতে পারছি না। ও হলো যাকে সবাই বলে ভাগলওয়া।
বীরেন 19 বছর বয়সে বিলেতে চলে যায়, তারপর আর ফিরে আসেনি।
তাই নাকি, ফেরেনিও?
ফিরলে তো তুমি জানতে পারতে বাবা।
আমি কি করে জানবো, ও তো আমাকে একটা চিঠি পর্যন্ত লেখেনি গত 10 বছরে। চলুন তাহলে এবার অখিল আর ইয়ে আসার আগেই আপনাদেরকে আমার বাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি।
তুমি কেন উঠছো বাবা, আমি ওনাদেরকে ঘুরিয়ে আনছি।
নো স্যার, আমার প্ল্যান করা, আমার নিজের বানানো বাড়ি, আমি ওদের দেখাবো। চলুন তাহলে মিস্টার মিত্তির, এই যে এদিক দিয়ে সিঁড়ি, উত্তর দিকে 3টা বেডরুম, সেগুলোর 3টিতেই এখন আমি আর টেক্কা তিরি থাকছে, সব আমাদের ঘরেরই মানুষ। অরুণের 2 ছেলে মেয়ে, ছেলেটা বিলেত গিয়ে পড়াশোনা করছে, মেয়েটা মাধ্যমিক দেবে এবার, ও কলকাতায় গিয়েছে। আর নিচের গেস্ট রুমটায় থাকে আমার খুব কাছের বন্ধু অখিল। ওই যে আমার ঘরের ডায়েরি, বই, প্রজাপতি আর পাথর কালেকশনের পাশে মুক্তানন্দের ছবিটা দেখছেন, ওটা অখিলেরই দেওয়া। ওর পেছনে 3 মহাদেশের শক্তি আছে।
কারেক্ট, বিরাট তান্ত্রিক সাধু, ইন্ডিয়া, ইউরোপ, আমেরিকা, সর্বত্র এর শিষ্য।
আপনি তো দেখছি একে নিয়ে অনেক খবর রাখেন, আপনিও এর শিষ্য নাকি?
না না, আমাদের পাড়ায় একজন খুব ভক্ত ছিল, সেখান থেকেই।
গাড়ির শব্দ শুনলাম মনে হলো, অখিলেরা চলে এসেছে বোধ হয়। চলুন নিচে যাওয়া যাক।
শোনো, বলি কি, এসব পিকনিক বাদ দিয়ে বাড়ি বসে থাকো, এমনিতেই সময় খারাপ, বাঘ বেরিয়েছে। শার্দুল বাবাজি যদি মুক্তানন্দের শিষ্য হন তাহলে এখানে হানা দেওয়াটা খুব একটা অস্বাভাবিক ব্যাপার না। প্রণাম।
আরে আরে, পায়ে পড়ো না। এই যে, এ হচ্ছে শ্রীমান শঙ্করলাল মিশ্র, আমার অত্যন্ত স্নেহের পাত্র। আমার হারিয়ে যাওয়া ছেলে দুরির জায়গাটা একেই দিয়েছি আমি। আর ইনি, এই যে কুডাক ডেকে যাওয়া মশাইটি, উনি হচ্ছেন আমার অনেক দিনের বন্ধু শ্রী অখিল বন্ধু চক্রবর্তী। স্কুল মাস্টার ছিলেন, তবে জ্যোতিষ চর্চা আর আয়ুর্বেদেও বেশ শখ আছে।
কথা পরে হবে, আগে মিষ্টির হাড়িটা ধরো, কেউ আমার নিষেধ মানছে না তাহলে?
না ভাই, শুনেছি বাঘের নাম সুলতান, মুসলমান সে, তান্ত্রিক নয়। ভালো কথা মিস্টার মিত্তির, একবার সুযোগ পেলে সার্কাসটা দেখে আসবেন। আমাদেরকে দাওয়াত করেছিল, বৌমা আর বিবি দিদিমণিকে নিয়ে গিয়েছিলাম দেখতে। একটা শো দেখলাম, দেশি সার্কাস যে এত ভালো কাজ করছে জানতাম না, আর বাঘের খেলার তো কোনো তুলনাই নেই।
কিন্তু ওই পরশু দিন নাকি ঝামেলা হয়েছিল বাঘের খেলায়।
সেটাকে ঠিক ঝামেলা বলা যায় না। আরে বাবা, বাঘেরও তো মুড বলে একটা বিষয় আছে, তাই না? তারও তো ইচ্ছে না করতেই পারে, সে তো আর কলের পুতুল না যে চাবি টিপলেই লম্ফঝম্প করবে।
কিন্তু সেই মুডের জ্বালাতেই তো যত সমস্যা, পুরো শহরে প্যানিক শুরু হয়ে গিয়েছে, সবাই বাঘের ভয়ে বাইরে বেরোতেই পারছে না। ওকে দেখলেই এখন গুলি করে মেরে ফেলা উচিত।
হ্যাঁ, তা তো তুমি বলবেই, বন্য পশু সংহার সমিতির সভাপতি যে।
শুনছেন এবিসি রেডিও 89.2 FM, চলছে কুয়াশায় ফেলুদা, সত্যজিৎ রায়ের ছিন্ন মস্তক অভিশাপ শুনছেন আপনারা। প্রথম পর্ব শোনা হয়ে গেছে, চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপরে আবার ফিরে আসছি। রাজাপ্পা হাজারিবাগ থেকে 80 কিলোমিটার দূরে। রওনা হওয়ার আগে ফেলুদাদের দেখা হয়ে গেল নীলিমা দেবীর সাথে। নীলিমা দেবী বিপিন চৌধুরীর স্ত্রী, অসম্ভব সুন্দরী দেখতে। রাজাপ্পা থেকে 48 কিলোমিটার গেলে রামগড় পড়ে, সেখান থেকে বাঁয়ে খানিকটা হাঁটলেই ভাড়া নদী। শঙ্করলাল মিশ্রের কোনো গাড়ি নেই, তাই তিনি এসেছেন বাকি সবার সাথে। পরিবারের মানুষ ছাড়াও সাথে আছে দুজন বেয়ারা, একজন মহেশবাবুর ওকালতি ক্যারিয়ারের শুরুর দিকের সঙ্গী বুড়ো নূর মোহাম্মদ, অন্যজন হল সন্ডা মার্কা জগৎ সিং। শঙ্করলাল মিশ্রকে দেখে মনেই হলো না যে ইনি এই পরিবারের বাইরের কেউ। তার এবারে ছেলে হয়ে ওঠার পেছনের গল্পটা অবশ্য কম নাটকীয় না। শঙ্করলালের বাবা দীনদয়াল কাজ করতো মহেশবাবুর বাড়িতে, বাড়ির দারোয়ান ছিল সে। 35 বছর আগে হঠাৎ একদিন মারা যায় দীনদয়াল, প্রথমে তার নিখোঁজ সংবাদ পাওয়া যায়। পরবর্তীতে দীনদয়ালের লাশ পাওয়া যায় মহেশবাবুর বাড়ি থেকে 7-8 মাইল দূরের এক জঙ্গলে। ওই জঙ্গলে কেন গিয়েছিলেন দীনদয়াল কেউ জানতে পারেনি। জঙ্গলে একটা শিব মন্দির আছে বটে, তবে মন্দিরেও যেত না সে কখনো। দীনদয়ালের মারা যাওয়ার পর তার 4 বছরের ছেলে শঙ্করের উপর মায়া জন্মে যায় মহেশবাবুর। সেই থেকে নিজের ছেলের মতন বড় করেছেন তিনি দীনদয়ালের ছেলেকে। অবশ্য শঙ্করও কম যায় না, পড়াশোনার দিকে খুব মেধাবী সে, ভালো রেজাল্ট নিয়ে পড়াশোনা শেষ করে সে, বৃত্তি পায়। এরপর রাঁচিতে শঙ্কর বুক স্টোর নামে একটা বইয়ের দোকান খুলে সে। হাজারিবাগেও একটা শাখা আছে সেই স্টোরে। বইয়ের দোকান আছে শুনে নিজের বই সম্পর্কে প্রশ্ন করার লোভ সামলাতে পারলেন না জটায়ু।
আপনার দোকানে বাংলা বই কিনতে পাওয়া যায়?
তা যাবে না কেন,
আপনার অনেক বইও তো বিক্রি করেছে আমি। তাই নাকি? বাহ, খুব ভালো।
আচ্ছা, বীরেন কি আপনার বয়সী ছিল?
আমার চাইতে কয়েক মাসের ছোট ছিল, খুব রোমান্টিক আর বেপরোয়া ধরনের ছেলে ছিল। 19 বছর বয়সে বাড়ি ছাড়ে।
আচ্ছা, মহেশ বাবুর কি কোনো মন্দির প্রীতি আছে নাকি?
না, মুখে কখনো বলেন না তিনি। আগে নাকি অনেক ছন্নছাড়া ছিলেন, মদ্যপান করতেন, এখন অনেক বদলে গিয়েছেন তিনি।
তবে এর আগেও যতবার রাজরাপ্পায় গিয়েছি ওনার সাথে সবসময় দেখেছি ওনার মুখের ভাব চেঞ্জ হয়ে যায়।
অতীতের কোনো ঘটনা জুড়ে আছে নাকি এই ভয় পাওয়ার পেছনে?
শত হলেও আমি তো ওনার দারোয়ানের ছেলে ছিলাম, উনি সব কিছু আমার সাথে বলতে যাবেন কেন? আপনারা একটু থাকুন, আমি জঙ্গলের দিকে যাই, কিছু ভালো পাখির ডাক পেয়ে যেতে পারি।
এটা হলো ভেড়া নদী। কি মিস্টার মিত্তির, কখনো শুনেছেন এই নাম? ওই পাশেই হলো গিয়ে রাজরাপ্পা, তবে এখনই ওখানে যাওয়ার দরকার দেখছি না, তাড়া নেই কোনো। এখানে একটু জিরোনো যাক, ক্লাস থেকে চা খাই, বিশ্রাম নেই, তারপর ওপারে যাব।
চলো ফেলুদা, একটু ঘুরে আসা যাক নদীর পার থেকে।
চল,
যাওয়ার আগে এক কাপ চা খেয়ে নিন সবাই। এই নে, এই যে দল পুতুল, আমরা ঘুরতে এসেছি, এখানে একদম দুষ্টুমি করবে না, চুপটি করে বসে থাকো। দুষ্টুমি করলেই ভেড়া নদীতে ফেলে দেব, তখন বুঝবে মজা।
অরুণবাবু কোথায় গেলেন বল তো? তোকে
ওই যে ওই ঝোপের পাড়ে, ধোঁয়া উঠছে, মনে হয় সিগারেট খেতে গিয়েছেন।
এই বয়সেও বাবার সামনে সিগারেট টানতে সংকোচ বোধ করেন।
এই যে গোয়েন্দা মশাই, আপনার রাশিটা কি জানা আছে?
কুম্ভ, আপনার তো জ্যোতিষ চর্চায় জ্ঞান আছে, কুম্ভ রাশিটা কি গোয়েন্দাগিরির পক্ষে ভালো না খারাপ?
আপনার চুলে ওই বুনো ফুলটা বড় মানিয়েছে, ওরে বাবা, গিরগিটি।
সে কি, আপনি গিরগিটি দেখে ভয় পাচ্ছেন?
এবার তাহলে যাও যাক।
আমি নূর মোহাম্মদের পিঠে উঠবো।
বাহ কি সুন্দর, একসাথে দুইখানা নদী পাশাপাশি ছুটে চলেছে।
হ্যাঁ, বাঁদিকের উত্তরেরটা ভেড়া আর ডান পাশের নদীরটা হলো দামোদর।
দেখেছেন মশাই, ওই যে মন্দিরটা, দেখলেই কেমন গা ছমছম করে, বেশ পুরনো হবে, এককালে নির্ঘাত নরবলিও তো এখানে, কি বলেন?
তোর কি মনে হয় তপসে?
নরবলি হতো কিনা জানি না, তবে মহেশবাবু মন্দিরের সামনে যাওয়ার সময় অনেকক্ষণ থেমেছিলেন, সেটা চোখে পড়ল।
ঠিক বলেছিস,
এটা কিন্তু ফাউ হয়ে গেল মশাই, হাজারিবাগে এসে সেকেন্ড দিনেই এক রিটায়ার্ড অ্যাডভোকেটের জন্মদিনে ইনভিটেশন পাবেন, সেটা কি ভাবতে পেরেছিলেন?
এ তো সবে শুরু।
বলছেন
দাবা খেলেছেন কখনো?
রক্ষে করুন মশাই।
তাহলে ব্যাপারটা বুঝতেন, দাবার শেষ দিকে যখন দুই পক্ষের পাঁচটি কি সাতটি গুটি বোর্ডের উপর এখানে ওখানে দাঁড়িয়ে থাকে, তখন অনর অবস্থাতেই তাদের সবার মধ্যে একটা পারস্পরিক বৈদ্যুতিক প্রভাব হতে থাকে। যারা খেলছে তারা তাদের প্রত্যেকটি স্নায়ু দিয়ে ব্যাপারটা অনুভব করে। এই চৌধুরী পরিবারটিকে দেখে আমার সেই দাবার ঘুঁটির কথা মনে পড়ছে, যদিও কে সাদা কে কালো, কে রাজা কে মন্ত্রী, সেটা এখনো বুঝতে পারিনি।
সবাই যার যার মতন ব্যস্ত হয়ে গেল নদীর পাড়ে এসে মন্দির পাশে, আর তার পাশেই একটা বিশাল অসুস্থতা। 11টা বাজেনি এখন, তাই কারো মধ্যে খাওয়া দাওয়ার কোনো তাড়া নেই, সবার ভিতরে একটু কেমন ঢিলে ঢালা ভাব। অখিলবাবু বসলেন বিবিকে নিয়ে, আর নীলিমা দেবী একটা ইংরেজি ডিটেকটিভ বই নিয়ে শতরঞ্জি বিছিয়ে বসে পড়লেন। অরুণবাবু জগৎ সিং এর কাছ থেকে বন্দুকটা নিয়ে নিলেন, আর প্রীতিনবাবু সবসময়ের মতন টেপ রেকর্ডার নিয়ে পাখির ডাক রেকর্ড করতে ব্যস্ত হয়ে পড়লেন। নিজের পকেট থেকে গতকালের সেই অদ্ভুত শব্দ লেখা কাগজটা বের করলো ফেলুদা, সেটা দেখে চোখ মুখ কোঁচকালেন নানমোহনবাবু ওরফে জাটাই।
কি হলো লালমোহন বাবু,
এই জিনিস পকেটে রাখার কি আছে? একদম সোজা ব্যাপার, এই যে দেখুন, কেউ একজন লোক লিখতে গিয়ে এল ও কে সি লিখে ফেলেছে, আর ওই যে শব্দটা, ওটা তো আগেই বলেছি জাপানি কোনো নাম।
এখানে শব্দের খেলা আছে।
এল ও কে সি, যেমনটা আমি আর তুমি অক্ষর নিয়ে খেলতাম।
হ্যাঁ অনেকটা তাই। এই যে লিখেছে এখানে ওখা, এটাকে আলাদা আলাদা ভাবে উচ্চারণ করুন। ও কে,
ও কে এইচ এ, মানে ও কে এইচ এ। বাহ খুব ভালো খুব ভালো, ইন্টেলিজেন্ট ব্যাপার মশাই।
বাকিটাও পড়ুন তাহলে।
না মশাই, অত পড়ার মতো ক্ষমতা আমার নেই, হাফ ধরে যাবে।
তাহলে তুই পড় তপসে।
ও কে এলো, এটি বিবি, বি বি এসো, এদিকে এসো, আরো এদিকে এসো, এটি কে এলো, পিসি এলো, আর ও টি, ও টি ডি, ডি ডি, ওকে, ও জেঠি, আর ও ও ঝি।
বাহ খুব একটা না বেঁধেই তো পড়ে ফেললি।
আচ্ছা সবাইকে দেখছি, শঙ্করলালকে কোথাও দেখছি না।
ওই যে ওই পাশে কিছুক্ষণ আগে দেখা গেরুয়াধারী তার সাথে কথা বলছে, ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগছে না।
আরে ওই কাগজটা পেলেন কোথায় আপনারা?
আপনার বাগানের ধারে পড়েছিল, তাই নিয়ে রেখেছিলাম।
বিবি দিদিমণির সাথে একটু খেলা করছিলাম আর কি।
সেটা আন্দাজ করেছিলাম। আমরা তাহলে উঠি।
আরে না, বসুন একটু, আরেকটি কাগজ দেখাবো আপনাকে, আমার ছেলের পাঠানো, ওর শেষ পোস্টকার্ড, জুরিখে ছিল তখনও।
নাম আর তারিখ ছাড়া তো কিছুই লেখা নেই।
শেষের দিকে তাই করত, কিছুই লিখত না। আগেও যে দুই লাইনের বেশি লিখত তা না।
বীরেনবাবু বিলেতে কি করতেন জানতে পেরেছিলেন?
মামুলি কিছু করার পাত্র বীরেন ছিল না, ও ছিল রেবেল, একটি অগ্নিস্ফুলিঙ্গ, গতানুগতিকের একেবারে বাইরে। তার আবার একটা হিরো ছিল, বাঙালি হিরো। 100 বছর আগে তিনি নাকি বাড়ি পালিয়ে জাহাজের খালাসি হয়ে বিলেতে যান, তারপর ব্রাজিল না মেক্সিকো কোথায় গিয়ে আর্মিতে ঢুকে কর্নেল হয়ে সেখানকার যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখান।
সুরেশ বিশ্বাস নাকি? ইয়েস ইয়েস, কর্নেল সুরেশ বিশ্বাস, ব্রাজিলে মারা যান ভদ্রলোক, কর্নেল সুরেশ বিশ্বাস।
হ্যাঁ ঠিক বলেছেন, ওই নাম। কোথা থেকে যেন ওর একটা জীবনী খুঁজে বের করেছিল, আর সেটা পড়েই অ্যাডভেঞ্চারের শখ হয়। আমিও বাধা দেইনি, জানতাম দিয়েও লাভ হবে না। তারপর তো হঠাৎ করে একদিন উধাও হয়ে গেল। এরপর কিছুদিন পরপর ইউরোপের বিভিন্ন জায়গা থেকে চিঠি আসতে লাগলো, হল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, কি করছে, কেমন আছে, জানতাম না কিছুই। কেবল জানিয়ে দিত যে সে আছে, চলে গিয়েছে বলে দুঃখ হতো, তবে নিজের পায়ে দাঁড়িয়েছে ভেবে গর্বও হতো। তারপর 67-এর পর থেকে আর চিঠি আসেনি, আসবে না, আর আসবে না সে আমার কাছে। আমার উপরে যে অভিশাপ লেগেছে।
সে কি? তুমি আবার অভিশাপে বিশ্বাস করতে শুরু করলে কবে থেকে?
তুমি কেবল আমার কোষ্ঠী বিচার করলে অখিল, মানুষটাকে বিচার করলে না।
মানুষের কোষ্ঠী, রাশি, গ্রহ কোনো কিছুই তো আলাদা নয়, এসব মিলিয়েই তো মানুষ। তোমায় বলেছিলাম সেই 42-তে তোমার জীবনে যে বড় ধরনের একটা চেঞ্জ আসবে, এসেছিল কিনা? এই যে শুনুন মিত্তির মশাই, এই যে যাকে দেখছেন, একে দেখে কি আপনার মনে হয় যে ইনি এককালে পুরানো ফোর্ড গাড়িতে করে রাঁচি থেকে নেতারহাট যাওয়ার সময় বিকেল হওয়ায় রাগ করে গাড়িটাকে পাহাড় থেকে 1000 ফুট নিচে ফেলে দিয়েছিলেন?
বয়সের সাথে সাথে যে মানুষ বদলায় সেটা বলে দিতে কি জ্যোতিষীর দরকার হয়?
অদ্ভুত মানুষ এই মহেশ, আর ভালো আমি সামাজিক অবস্থানে ওর কাছে নই। আমি টিচার ছিলাম, ও অ্যাডভোকেট ছিল, আমি ওর ছেলে মেয়েদের পড়াতাম, আমি ওর পড়শি ছিলাম। এলোপ্যাথিতে ওর বিশ্বাস ছিল না, কোনো সমস্যা হলেই আমার কাছ থেকে শেকড় বাকর চেয়ে নিত, আমার ছেলেকেও নিজের ছেলের মতন দেখত সে।
আপনার ছেলে কি করে?
অধীর, ও ইঞ্জিনিয়ার, বোকারোয় আছে, বিদেশ ছিল 10 বছর, তারপর
জেঠু পাখি মেয়েছে, আমরা রাতে টিটিদের মাংস খাবো।
ইস, মহেশ কোথায় গেল? পাহাড়ে উঠে না পা ভেঙে ফেলে এই বয়সে, এমনিতে জন্মদিন।
আমরা এভাবে বসে আছি কেন? কেমন যেন ছড়িয়ে আছে সবাই, চলুন কিছু একটা খেলি।
তাস? তাহলে আমি ঠিক।
জল, মাটি, আকাশ খেলে লালমোহনবাবু যোগ দিতে পারেন।
খুব কঠিন কোনো খেলা মশাই?
না, জল বললে আপনাকে জলে বাস করে এমন কোনো প্রাণীর নাম বলতে হবে, আকাশ বা মাটি বললে সেখানে থাকা কোনো প্রাণী 10 সেকেন্ডের ভেতরে।
এত সহজ খেলা কেউ খেলে নাকি?
খেলেই দেখুন না একবার। আকাশ, 1, 2, 3।
বেঙ্গুর।
বেঙ্গুরটা কি মশাই?
জল, মাটি আর আকাশের জন্য ব্যাঙ, হাঙর আর বেলুন ভেবে রেখেছিলাম, হঠাৎ নার্ভাসনেসের কারণে 3টে একসাথে বলে ফেলেছি।
আরে কি হলো, প্রীতিনে বাবা ছুটে আসছে কেন?
প্রীতিন বাবু কি হয়েছে?
বাবা,
মহেশ বাবুকে বাড়িতে আনতে আনতে 2:30 বেজে গেল। ডাক্তার বলেন হার্ট অ্যাটাক হয়েছে। দাঁড়ানো অবস্থায় হার্ট অ্যাটাক হওয়ায় সোজা মাটিতে পড়ে গিয়েছিলেন তিনি, ফলে মাথায় চোট পেয়েছেন অনেক বেশি। এমনিতেই তার হার্টের অবস্থা ভালো ছিল না, হঠাৎ কোনো একটা শক পেয়ে এমন হয়েছে সেটাই মনে করা হলো প্রাথমিকভাবে। ছোট ছেলে প্রীতিন বাবাকে ওভাবে পড়ে থাকতে দেখে ভেবে নিয়েছিল যে মহেশবাবু মারা গিয়েছেন, কিন্তু ফেলুদার হাত টিপে বুঝলেন যে মারা যায়নি ভদ্রলোক। ফেলুদাদের পর মহেশবাবুর কাছে ছুটে এলেন বন্ধুর হাতে অরুণবাবু,
সব চাইতে শেষে এলেন শঙ্করলাল, আর সবচাইতে বেশি ভেঙেও পড়লেন তিনি। মহেশবাবুকে হাজারিবাগ থেকে শহরে নিয়ে যাওয়া সম্ভব হল না, তাই প্রীতি আর অরুণবাবু চলে গেলেন শহরে ডাক্তার আর অ্যাম্বুলেন্স আনতে। ফেলুদা অনেকক্ষণ ধরে ঘরের সবকিছু নেড়ে ঝেড়ে দেখল, ভাবটা এমন যে কাজ নেই বলেই দেখছে, তবে প্রত্যেকটা ব্যাপার মনে মনে নোট করে নিল। সে বাড়িতে খুব বাজে অবস্থা, নীলিমা চৌধুরী তাও না খাইয়ে ছাড়লেন না। ফেলুদা তপসিয়া জটায়ু তাই দেরি না করে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে প্রথম কিছুক্ষণ কোনো কথা হলো না ব্যাপারটা নিয়ে। প্রথম মুখ খুললেন লালমোহনবাবু।
আচ্ছা ফেলুদা, ডাক্তার বললেন কিছু একটা শক পেয়েছেন মহেশবাবু, কি এমন শক পেলেন উনি রাজরাপ্পাতে?
গুড গুড, আজকের ঘটনার ওই একটা ব্যাপারে আমার কাছে অর্থপূর্ণ। অবশ্য শক পেয়েছেন কিনা সেটাও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না, সেটাই ওই ভদ্রলোক সুস্থ হয়ে উঠলেই ক্লিয়ার হয়ে যাবে। উঠবেন কি সুস্থ হয়ে সিগনিফিকেন্ট ব্যাপার। যে সময় ঘটনাটা ঘটেছে তখন আশেপাশে নীলিমা দেবী আর বিবি ছাড়া আর কেউ ছিল না, ওরা কোথায় যে ছিল সেটাও কিন্তু আমরা জানি না।
আমরা জানি না এটা ঠিক না। অরুণবাবু পাখি মারার চেষ্টা করছিলেন, বৃতিনবাবু পাখির ডাক রেকর্ড করছিলেন, অখিলবাবু মহেশবাবুকে খুঁজতে গিয়েছিলেন, শঙ্করলাল তার সন্ন্যাসী বন্ধুর সাথে গল্প করছিলেন, আর বেয়ারা দুজন আমাদের থেকে বিষাদ দূরে গাছের তলায় বসে বিড়ি খাচ্ছিল।
বেয়ারাদের কেন আমিও দেখেছি মশাই, কিন্তু বাকি সবাই সত্যি বলছে কিনা সেটা কিভাবে জানেন?
যাদের সাথে আমার মাত্র কয়েক ঘন্টা আগে আলাপ তাদের সম্পর্কে এরকম সন্দেহ করতে রাজি নই আমি।
তা বটে তা বটে, সুপার কেলেঙ্কারি। কি হলো, আমি মহেশবাবু যখন পড়েছিলেন তখন তার পাশে প্রীতিনবাবু টেপ রেকর্ডারটা দেখতে পেয়েছিলাম, তখন যেটা তুলে নেবো সেটা আমার মাথায় আসেনি, পরে ওখানে খুঁজেছি কিন্তু পাইনি।
প্রীতিনবাবু হয়তো তুলে নিয়েছিলেন।
ধুর মশাই, প্রীতিনবাবু ওদিকে ঘেসে নিনি, আর জিনিসটা পরেও ছিল ঝোপের ভেতর, দেখতে পাওয়ার কথা না।
হ্যালো, প্রদোষ মিত্র বলছি। আচ্ছা আসছি এখনই, এখনই কৈলাসে একবার যেতে হবে, মহেশবাবুর জ্ঞান ফিরেছে, উনি বারবার আমার নাম করছেন, চলো। মহেশবাবু কাজ কি কাজ?
ওই ওই
তুই
ওই
মহেশবাবু মুক্তানন্দের ছবিটার দিকে হাত বাড়াচ্ছেন, ওটা ওনার কাছে আনুন।
ওই ওই
তুই আরে ছবি মানে কি?
বাবা বুড়ো আঙ্গুলটা তুলছে এবার,
প্রথমে দুই আঙ্গুল তারপরে বুড়ো আঙ্গুল।
বাবা চোখে ইশারা করছেন, ছবিটা আপনাকে দিতে বলছেন, মুক্তানন্দের ছবিটা। ওই ওই বাবা বাবা বাবা
স্বামী মুক্তানন্দের ছবি আর সাথে দুইটা আঙুল তুলে দুই বলা, তারপর আবার বুড়ো আঙুল তোলা, এটা দিয়ে কি বলতে চেয়েছিলেন মহেশবাবু সেটা উনিই ভালো জানেন, কারণ এরপর আর কোনো কথা বলতে পারেননি তিনি। ফেলুদার চলে এসেছিল, আর তার ঘন্টা দুয়ের পরেই মারা যান তিনি। মারা যাওয়ার আগে কি বোঝাতে চেয়েছিলেন তিনি সেটা ফেলুদা বা তপসে নিশ্চিতভাবে বলতে না পারলেও লালমোহনবাবু গড়গড় করে বলেছিল মুক্তানন্দের ছবিটা ফেলুদার কাছে দিয়ে দেওয়া হয়েছে, সেটা এখন বাসায় ঢুকে গেল। ছবিটার দিকে চোখ রেখেই মুখ খুললেন লালমোহনবাবু।
এ তো খুব সহজ কথা মশাই, মহেশবাবু চেয়েছিলেন আপনি মুক্তানন্দের শিষ্য হন, এই কারণেই বারবার মুক্তানন্দের ছবিটার দিকে আঙুল তুলেছিলেন তিনি, আর দুইটা আঙুল তুলে বলতে চেয়েছিলেন যে মুক্তানন্দের শিষ্য হলে আপনার শক্তি দুই ডাবল হয়ে যাবে। তবে বুড়ো আঙুল তুলে কাঁচকলা কেন দেখালেন সেটা মাথায় আসে না।
বাহ ভালো বলেছেন তো, চলুন তাহলে এবার শ্মশানটা ঘুরে আসি।
শ্মশান থেকে কি বাড়ি ফিরবেন নাকি কৈলাসে যাবেন?
না, এই সময় কৈলাসে গিয়ে কোনো লাভ হবে না, অনেক মানুষ সমবেদনা জানাতে আসবে, কাজের কাজ কিছু হবে না।
কিসের কাজ মশাই?
তথ্য সংগ্রহ।
দুপুরে খাবার পর কিছু তথ্য এক জায়গায় লেখা হলো, তাকে রাখা হলো মহেশ চৌধুরীর বাড়িতে, কে কে আছে এবং তাদের সাথে তার কি সম্পর্ক, সব ধরনের জানা তথ্যগুলো। ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াল, এক মহেশ চৌধুরী জন্ম 23 নভেম্বর 1960,
মৃত্যু 27 নভেম্বর 1977। স্বাভাবিক হার্ট অ্যাটাক নাকি অস্বাভাবিক কোনো শক বলা সম্ভব নয়। হে আলী প্রিয়, ডাক টিকিট, প্রজাপতি ও পাথরের সংগ্রাহক, দোরাবজির দেওয়া মূল্যবান ডাক টিকিটের খাতা হারিয়ে ফেলেছেন, কিভাবে তা অবশ্য জানেনি। মেজ ছেলের প্রতি বেশি টান, অন্য দুজনের উপর কেমন সেটা বলা সম্ভব নয়। শঙ্করলালের প্রতি অপত্য স্নেহ ছিল, অতীতে মেজাজি ও মদ্যপ ছিলেন, শেষ বয়সে এসে সাত্ত্বিক ও সদাশয়ী হয়ে গিয়েছিলেন। ভাবতে নিজের উপরে অভিশাপ আছে, কিন্তু অভিশাপ কেন? দুই, ওনার স্ত্রী মিতা, কিন্তু কবে? তিন, বড় ছিল অরুণেন্দ্র, জন্ম 1936 সাল, অগ্র ব্যবসায়ী, স্বীকার করতে ভালোবাসেন, কলকাতা হাজারীবাগ যাতায়াত করেন প্রায়, স্বল্পভাষী। চার, মেঘা ছেলে বীরেন্দ্র, জন্ম আনুমানিক 1939 সালে, রেইবেল আর অগ্নিস্ফুলিঙ্গ, কর্নেল সুরেশ বিশ্বাসের ভক্ত, 19 বছর বয়সে দেশ ছাড়েন, 67 পর্যন্ত বাবাকে চিঠি লেখেন, জীবিত না মৃত, বাবার কি ধারণা সে ছেলে ফিরে এসেছে। পাঁচ, ছোট ছেলে প্রীতেন্দ্র, অরুণের সাথে বয়সের পার্থক্য 9-10 বছর। সুতরাং জন্ম আনুমানিক 1945 সালে, ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন, মিশুকে নন, পাখির ডাক রেকর্ড করতে ভালোবাসেন, কথা বললে বেশি বলেন, নিজের বিষয় বলেন, টেপ রেকর্ডার ফেলে এসেছিলেন রাজা আপায়। ছয়, প্রীতিরেত্রী নীলিমা, সহজ এবং সপ্রতিভ। সাত, অখিল চক্রবর্তী, বয়স আন্দাজ 70 বছর। আট, শঙ্কর দয়াল মিশ্র, জন্ম আনুমানিক 1939 সালে, বীরেনের সমবয়সী, মহেশের দারোয়ানের দীনদয়ালের ছেলে, দীনদয়ালের মৃত্যু হয় 1943 সালে, কিভাবে মারা গিয়েছিলেন, জঙ্গলে কেন গিয়েছিলেন ইত্যাদি প্রশ্ন। শঙ্করকে মানুষ করেন মহেশ, বর্তমানে একটি বইয়ের দোকানের মালিক, মহেশের মৃত্যুতে মুহমান। নয় নম্বর, নূর মোহাম্মদ, বয়স 40-এর উপরে, মহেশের বেয়ার। তবে এই সব কাজই করা হলো বাড়িতে বসে। দুপুরের পর মহেশবাবুর বাড়ির দিকে রওনা হলো সবাই। ততক্ষণে বেশিরভাগ অতিথি বিদায় নিয়েছে, সোজাসুজি কাজের কথা চলে আসলো ফেলুদা।
আপনারা কি কিছুদিন আছেন?
কেন বলুন তো?
আপনাদের একটু সাহায্য দরকার ছিল। মহেশবাবু একটা কাজের ভার দিয়ে গিয়েছেন আমার উপর। কি কাজ সেটা অবশ্য বলার ক্ষমতা ছিল না তার। আমি প্রথমে জানতে চাই, উনি কি বলতে চেয়েছিলেন সেটা আপনারা কেউ বুঝতে পেরেছেন কিনা?
বাবার সুস্থ অবস্থাতেই তার অনেক কথা বুঝতে আমাদের অসুবিধা হতো। রাশভারী লোক হলেও ওনার ভেতরে কিছু ছেলে মানুষই দিচ্ছিল, সেটার আভাস হয়তো আপনি অনেকটা পেয়েছেন। তাই বাবার শেষ দিকের কথাগুলোর উপর অতটা গুরুত্ব না দেয়াটাই ভালো।
আমার কাছে নির্দেশগুলো কিন্তু সম্পূর্ণ অর্থহীন মনে হয়নি।
তাই বুঝি?
হ্যাঁ, তবে সব সংকেত ধরতে পেরেছি এটা বলতে পারবো না। যেমন ধরুন মুক্তানন্দের ছবি, আপনি ওটা সম্বন্ধে নিশ্চয়ই কিছু বলতে পারবেন অখিল বাবু, আপনি তো ওটা মহেশবাবুকে দিয়েছিলেন।
হ্যাঁ, আমারই দেওয়া। মুক্তানন্দ রাকিতে এসেছিলেন একবার, আমার তো এসবের দিকে একটু ঝোঁক আছে বরাবর, তাই বেশ জেনুইন বলে মনে হয়েছিল। আমি মহেশকে ঠাট্টা করে বলেছিলাম, তুমি তো কোনোদিন সাধু সন্ন্যাসীতে বিশ্বাস করলে না, শেষ বয়সে একটু এদিকে মন দাও না, আমি তোমাকে একটি মুক্তানন্দের ছবি এনে দিব, ঘরে রেখে দিও, মুক্তানন্দের প্রভাব খারাপ হবে না, তিনটা মহাদেশে এর প্রভাব ছড়িয়ে পড়েছে, তা না হয় তোমার উপরও কিছুটা পড়ল। তবে সেই ছবি যে ও এনে খাটের পাশে রেখে দিয়েছে সেটা কালই প্রথম দেখলাম, অসুখের আগে তোর শোবার ঘরে যায়নি কখনো।
আপনি ওই জিনিসটা সম্পর্কে কিছু জানতেন?
ওটা যে বাবার কাছে ছিল সেটাই তো জানতাম না, কালকেই আমিও প্রথম বাবার শোবার ঘরে ঢুকলাম, আমিও দেখিনি কখনো।
দুটো জিনিস পেলে আমার কাজে খুব সুবিধা হতো। প্রথমটা হলো মহেশবাবুকে লেখা তার দ্বিতীয় পুত্রের চিঠি।
বীরেনের চিঠি? ওর চিঠি দিয়ে কি হবে?
আমার বিশ্বাস ওই ছবিটা মহেশবাবু আমাকে দিয়েছিলেন বীরেনকে দেওয়ার জন্য।
হাউ স্ট্রেঞ্জ, আপনার এই ধারণা হলো কোথা থেকে?
ছবিটা দেখিয়ে মহেশবাবু দুটো আঙ্গুল তুলেছিলেন, সেটা আপনারাও দেখেছিলেন। তার মানে হতে পারে দড়ি, অর্থাৎ উনি নিজের দ্বিতীয় পুত্রের কথা বলতে চেয়েছিলেন। আমার ভুল হতে পারে, কিন্তু আপাতত এই বিশ্বাসেই কাজ চালিয়ে যেতে হবে।
কিন্তু বীরেনকে আপনি পাচ্ছেন কোথায়?
ধরুন মহেশবাবু যদি দেখে থাকেন, বীরেন যদি এখানে এসে থাকেন।
মাফ করবেন, বাবা মারা গিয়েছেন, সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু আপনার কথা শুনে না হেসে পারলাম। গত 5 বছরে বাবা বীরেনকে কতবার দেখেছেন সে সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? ওনার চোখের দৃষ্টিও এমন কিছু ভালো ছিল না যে উনি নিজের ছেলেকে দূর থেকে একবার দেখাতেই চিনে ফেলতে পারেন।
দেখুন, আমি কিন্তু বলছি না যে আমি যেটা ভাবছি সেটাই সত্যি, কিন্তু তবু দায়িত্বটা তো থেকেই যায়। বীরেন বিদেশে থাকলে আমাকে সেখানে গিয়ে ওনাকে খুঁজে বের করতে হবে আর ছবিটা দিতে হবে।
বেশ, বাবার কাছে লেখা বীরেনের সব চিঠি আপনি দেখবেন। বাবা তার চিঠিগুলো এক জায়গায় রাখতেন, ওখান থেকে বীরেনের চিঠিগুলো আলাদা করে রাখবো।
আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে মহেশবাবুর ডায়েরি, সম্ভব হলে সেগুলো একবার দেখব।
ঠিক আছে, দেখতে চাইলে দেখবেন। বাবা তার ডায়েরিগুলোতে কোনো গোপনীয়তা অবলম্বন করেনি, কিন্তু আপনি হতাশ হবেন মিস্টার মিত্তির।
কেন?
বাবার মতন অমন নীরস ডায়েরি আর কেউ লিখেছে কিনা খেয়ে যাবে। নিতান্ত মামুলি তথ্য ছাড়া আর কিছুই নেই ওখানে।
হতাশ হওয়ার ঝুঁকি নিতে আমার কোনো অসুবিধা নেই।
তাহলে চিঠিগুলো কাল নিয়ে যাবেন আর ডায়েরিগুলো আজ নিয়ে যেতে পারেন। মোট 40টা ডায়েরি, কখন ফেরত?
কালকে চিঠি নিতে আসার সময় ফেরত দিয়ে যাব। চল তপসে, চলুন লালমোহন বাবু, অনেক কাজ। এবার ফিরে আমরা।
আরে তোমরা জানো দাদু আমাকে কিচ্ছু বলেনি।
কি বলেনি?
কি খুঁজছিল সেটা বলেনি দাদু।
কবে?
পশু তশু নশু।
মানে 3 দিন?
1 দিন।
কি হয়েছিল বলতো?
ওই যে দোতলায় দাদুর ঘর আছে না, যেখানে দাদুর বই আছে জিনিস আছে সেইখানে খুঁজছিল দাদু।
কি খুঁজছিল?
আমিও তো জিজ্ঞেস করলাম দাদুকে, দাদু বলল কি পাচ্ছি না কি খুঁজছি।
আবুল তাবুল বলছে মশাই।
আর কিছু বলেনি দাদু?
দাদু বলল এটা হেয়ালি, পরে বলে দেব, আগে খুঁজতে দাও, কিন্তু আর বলল না। দাদু মরে গেল।
এবার তাহলে বাড়ি যাওয়া যাক।
আমরা যারা ফেলুদা ভক্ত আছি আমরা ভীষণ রকমের একেবারে মত্ত হয়ে আছি বা বুধ হয়ে আছি আজকের এই কাহিনীতে ছিন্ন মস্তার অভিশাপে। আমি যেরকম খুব ছোটবেলায় চলে যাচ্ছি বারে বারে। তো যাই হোক, আমরা এই পর্যন্ত দ্বিতীয় পর্ব শুনেছি, আমরা এখন তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বে যাব ছিন্ন মস্তার অভিশাপ শুনতে। আর তারপরে ফিরে এসে কথা হবে আপনার সঙ্গে। আছি আমি শারমিন, আপনি শুনছেন কুয়াশা বিশ রেডিও 89.2 এফএম। আসুন তাহলে শেষ পর্ব শুনি। বাড়ি ফিরে ডায়েরি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন ফেলুদা, আর কাজ না পেয়ে তপসিয়ার লালমোহনবাবু বেরিয়ে পড়লেন শহরের দিকে। মহেশবাবুর মৃত্যু না, সুলতানের খোঁজকে বেশি দরকার মনে হলো লালমোহনবাবুর কাছে। শহরে গিয়ে জানা গেল সুলতানের দেখা নাকি পাওয়া গিয়েছে। হাজারীবাগের পূর্বে বিষ্ণুগড়ের দিকে একটা জঙ্গলে নাকি দেখা গিয়েছে সুলতানের। বন বিভাগের লোকেরা চেষ্টা করেছিল অনেক, কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি। থাবা মেরে পালিয়ে গিয়েছে সুলতান। সুলতানের কোনো জখম হয়েছে কি না আর সে তো শিওর কেউ বলতে পারল না, তবে চন্দ্রন আহত হয়েছে। তবে সে আঘাত খুব একটা গুরুতর না, সে এখন হাসপাতালে আছে। তবে জিজ্ঞেস করেও কারান্ডিকারের খোঁজ মিলল না। বাঘের অভাবে তার কাছে জেলা অনেকটা কমে গিয়েছে, টিকিট বিক্রিও কমেছে। তপসিয়া লালমোহনবাবু দুজনে মিলে রওনা হলেন সার্কাসের দিকে।
পুট মি থ্রু মিস্টার কুট্টি প্লিজ, মানে আমাদেরকে মিস্টার কুট্টির কাছে নিয়ে চলো।
কি ব্যাপার মিস্টার কুট্টি, কেমন আছেন?
খুব একটা ভালো না, কয়েকদিন ধরে বাঘের খেলার খুব ডিমান্ড বেড়েছে। কিন্তু বাঘের ব্যাপার তো আছেই, কারান্ডিকারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর ভেতরে আমি একবার গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে আসলাম, বলে আসলাম যে ও ছাড়া আর কেউ বাঘকে ট্রেন করবে না। কিন্তু তারপর থেকে হাওয়া, এমনিতে এরকম মাঝে মাঝে বের হয় ও, তারপর আবার ফিরেও আসে, কিন্তু এবার এখনো ফেরেনি।
বুঝলে তপসে, খুব ইচ্ছে ছিল সুলতান ক্যাপচার করার দৃশ্যটা দেখব, কিন্তু সেটা হয়তো আর হলো না। হরিপদ, গাড়ি বের করো। গাড়িটা নষ্ট হওয়ার আর সময় পেল না। আচ্ছা, গাড়ির ব্যাপারটা শিখে নিলে কি হয় বলুন তো লালমোহন বাবু? আমার পায়ে কয়টা হাড় আছে, কয়টা মাসল আছে সেটা না জেনেই যখন এতদিন দিব্যি চলে ফিরে বেড়াতে পেরেছি, তখন গাড়ির ব্যাপারেও কিছু না জানলে হবে। কয়টা বাজে দেখো তো তপসি?
পাঁচ, 5:33।
কি হলো, গলায় তো কাঁপছে কেন তোমার?
বাঘ।
বাঘটা খুব ধীরে ধীরে রাজকীয় ভঙ্গিতে হাত পঞ্চাশের দূরে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তার উপরে উঠে এলো। কি ছিল বাঘের চাহনিতে সেটা বোঝা না গেলেও উপস্থিত সবার গায়ে রোম খাড়া হয়ে গেল। লালমোহনবাবু শার্টে নিজের নাক মুছবেন বলে মাথা ঝুঁকিয়েছিলেন, কিন্তু ওভাবেই থাকলেন। তপসে তার হাত দিয়ে প্যান্টের পেছনে ধুলো ঝাড়ার চেষ্টা করছিল। বাঁকা হয়ে গিয়েছিল তার শরীর, সেটা বাঁকাই থাকলো। রাস্তায় চারপা এগিয়ে থামলো বাঘটা, ফিরে তাকালো আগন্তুকদের দিকে। ততক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থাকলো, কতক্ষণ সেভাবে দাঁড়িয়ে থাকলো সেটা হিসেব নেই। লালমোহনবাবুর মতে কমসে কম 8-10 মিনিট, কিন্তু বাস্তবে সেটা 8-10 সেকেন্ডের বেশি নয় বলে জানালো তপসে। লালমোহনবাবুর পাটা একটু একটু করে নড়বড় হয়ে পড়ছিল, ফলে সামনের দিকে আরো ঝুঁকে পড়ছিলেন তিনি। তপসের অবস্থা খুব একটা ভালো ছিল না পুরোটা সময়, চোখের দৃষ্টি বারবার কাঁপছিল তার। বাঘ চলে গেল আরো খানিক বাদে, বনের ভিতরে অদৃশ্য হয়ে গেল সে। আর সাথে সাথে কথা বলে উঠল লালমোহনবাবু, তপসে আর ড্রাইভার হরিপদ তিনজনই।
আসুন।
সেটা আবার কি লালমোহন বাবু?
আমার আসলে বিপদের সময় থাকলে কথা আটকে যায়, উল্টো পাল্টা বলে ফেলি।
সে তো আপনি প্রায়ই বলেন। সেবারই তো রাতের বেলা দরজা নাড়া শুনে ভয় পেয়ে কে না বলে খেয়ে বলে ফেলেছিলেন আপনি। তবে যাই হোক, হরিপদের সাহস আছে, এত বড় ঘটনা ঘটে গেল এখনো গাড়ি চালাতে গিয়ে একবারও হাত কাঁপলো না।
এর আগেও নাকি একবার রাস্তায় বাঘ উঠে এসেছিল ওর সামনে, তাই আর ভয় পায় না।
বাড়ি ফিরে ফেলুদাকে সেই ডায়েরিতেই মুখ গুঁজে থাকতে দেখা গেল, এখনো পড়া শেষ হয়নি ডায়েরিগুলো। তবে তপসেকে নয়, নিজেই বাঘ দেখার ব্যাপারটা রসিয়ে রসিয়ে নাটকীয় ভাবে ফেলুদাকে বলার চিন্তা করলেন তিনি। খানিকক্ষণ এমন একটা ভাব করে ঘুরে বেড়ালেন ঘরের ভেতরে, যেন কিছুই হয়নি। একটু সময় গানের সুর তুললেন গলায়, তারপরে ইমিয়ে বিমিয়ে কথাটা তুললেন। তবে সরাসরি ফেলুদাকে নয়, তপসেকে বিভিন্ন প্রশ্ন করে নিজেদের বাঘ দেখার ব্যাপারটা জানাতে চাইলেন তিনি, কিন্তু তাতে খুব একটা আগ্রহী বলে মনে হলো না ফেলুদাকে।
দেখুন, আপনারা যদি বাঘ দেখে থাকেন তাহলে এক্ষুনি ফোন করে বন বিভাগকে জানিয়ে দিন কখন আর কোথা দেখেছেন।
5:33, লোকেশন রামগড়ের রাস্তায় 11 কিলোমিটারের পরের কালভার্টের পাশে।
বেশ তো, পাশের ঘরে ডিরেক্টরি আছে, অফিস এখন কেউ নেই, আপনি সরাসরি ডিএফ এর বাড়িতে ফোন করে খবরটা জানিয়ে দিন, ওদের উপকার হবে।
আচ্ছা, তাহলে কিভাবে পুট করব বলেন তো? ইংরেজি তো বলবো না,
হিন্দি ইংলিশ যেটার বেশি দখল সেটাতেই বলতে পারবেন।
তাহলে দি টাইগার হুইট এস্কেপড ফ্রম দি এস্কেপড তো বলবো নাকি?
তার চাইতে বরং সোজা করে বলুন রান অ্যাওয়ে।
এস্কেপটা মনে হয় ম্যানেজ করতে পারবো।
তাহলে তাই বলুন।
এই যে নাম্বার।
Hello, the circus who has escaped from the great majestic tiger?
আরে মশাই, কি ভুলভাল বলছেন, আমাকে দিন। হ্যালো, আরেকটু হলেই তো সব গোলমাল করে দিয়েছিলেন লালমোহন বাবু।
আসলে বাঘের ব্যাপারটা নিয়ে এত ঘাবড়ে গিয়েছিলাম যে।
বাঘ সুলতান, ওকে কালান্ডিকার ছাড়া আর কেউ ধরতে পারবে না।
তোমার তাই মনে হয়?
হ্যাঁ।
কি হলো, আপনার খবর বলুন, আপনি কিছু পেলেন ড্যারিতে নাকি অরুণ বাবুর কথাই ঠিক?
আপনি বলুন কি হতে পারে। এনি ডায়েরি,
সেলফ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ ক্লাব, মিটিং অন 8/4/46, টি পার্টি অ্যাট ব্রিগ, সুদর্শন ট্রায়াল ফর নিউ সুইট অ্যাট শাকুর, 4 PM।
কি মশাই, এসব খুব গুরুত্বপূর্ণ বুঝি?
তপসে, তোর কি মনে হয়? আলোর কাছে পাতা টেনে দেখ
ফেলুদা, এ যে
কি হলো, কি দেখলি?
এ যে বাংলা লেখা, ইংরেজি ফাউন্টেন পেনের কালির তলায় খুব ছোট ছোট করে প্রায় দেখা যায় না, এমন করে পেন্সিলে লেখা বাংলা।
কি লেখা দেখলি?
এই যে এই পাতাটা লেখা, পাঁচের বসে বাহন ধ্বংস।
সর্বনাশ, এ তো দেখছি আবার হেয়ালি।
তা তো বটেই। এবার এটা দেখুন, সেটা 1938 সাল ছিল, এই ডায়েরিতে লেখা প্রথম দিকের কথা। সেটা 1938 সালের প্রথম পাতাতে লিখেছেন উনি শম্ভু 2-5 বস।
শম্ভুটিকে
ভদ্রলোক নিজের সম্পর্কে কিছু লিখতে গেলেই শিবের কোনো না কোনো নাম ব্যবহার করেছেন।
শম্ভু তো বোঝা গেল, কিন্তু 2-5 ঠিক বুঝলাম না।
রিপু কি বোঝেন?
ওই যে জামা কাপড় সেলাই টেলাই করে ওটা।
আপনি ফার্সি আর সংস্কৃত গুলিয়ে ফেলছেন। আপনি যেটা বলছেন সেটা হলো রিপু, আর আমি বলছি রিপুর কথা।
ও, ওই সররিপু মানে শত্রু?
হ্যাঁ, এবার সেই 6 শত্রুর নাম বলুন তো।
ভেরি ইজি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য।
ঠিক আছে, কিন্তু অর্ডারে একটু ভুল আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এখানে 2-5 হলো ক্রোধ আর মদ।
ওয়ান্ডারফুল, এরকম মিলে যাচ্ছে একেবারে।
তাহলে এবার প্রথম থেকে ভেবে দেখুন।
হ্যাঁ, সব মিলে যাচ্ছে। 2-এর বসে বাহন ধ্বংস মানে রাগ করে গাড়ি ভেঙে ফেলা।
কিন্তু এই 2-5 নিয়ে একটু ঝামেলায় পড়েছি। পুরো ডায়েরিতে 15-20 জায়গায় কিছু সংকেত ব্যবহার করা হয়েছে। এই যেমন 2+5=1, এটার কোনো মানে বুঝছি না। তবে রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে।
আর কোনো সংকেত আছে ধারে কাছে?
এই সংকেতের কিছুদিন পরেই আরেকটা সংকেত আছে। এই যে এখানে লেখাটা হচ্ছে অনর্গল ঘৃতকুমারী। কথা নিয়ে কত খেলাই না খেলেছেন ভদ্রলোক।
আপনি বুঝতে পেরেছেন?
আপনিও পারবেন, একটু কেবল চেষ্টা করুন।
ঘৃতকুমারী তো কোবরেজে ব্যাপার মশাই।
কিন্তু আরেকটা ব্যাপার হলো, ঘৃতকুমারী মাথায় মাখলে কিন্তু রাগ কমে যায়, মাথা ঠান্ডা হয়।
কিন্তু তার সাথে অনর্গল কেন মশাই? ঘৃতকুমারী যে অনর্গল মারতে হয় সেটা তো জানতাম না।
মাঝে কিন্তু একটা ড্যাশ আছে, খেয়াল করুন। তার মানে অনর্গল শব্দটাকে 2 ভাগে ভাগ করলে হয় অন আর অর্গল। অর্গল মানে কবাট, খিল। তার মানে দুটো জুড়ে দিলে হয় অখিল। হ্যাঁ, অখিলবাবু ওনাকে ঘৃতকুমারীর তেল মারতে বলেছিলেন।
এর পরেরটা দেখি। আজ থেকে 5 বাদ, আবার তার কিছুদিন পর লেখা ভোলানাথ ভোলেনা, 5-ই বিস্মৃতি।
তার মানে কিছু একটা হয়েছিল যেটা ভুলতে ওনাকে মোহের আশ্রয় নিতে হয়েছিল, মদের। তার মানে কিছু একটা হয়েছিল যেটা ভুলতে ওনাকে মদের আশ্রয় নিতে হয়েছিল আবার। আর এই যে এই জায়গাটা দেখুন, এখানটা দেখলে আপনি বুঝতে পারবেন কথা নিয়ে কতভাবে খেলা করা যায়। অনেক তথ্য, মনের অনেক জটিল ভাব এই কথার মধ্যে পুড়ে দেওয়া হয়েছে। আমি আজ থেকে পালক। পালক = ফেদার = হালকা। পালক মানে হচ্ছে পালনকর্তা। আজ থেকে সমীর ভার আমার, সমী আমার মুক্তি। শঙ্কর লালকে লালন পালন করতে পেরে মহেশবাবুর মনের ভার অনেকটা কমে গিয়েছে। কেন কমে গিয়েছে সেটা আমাদেরকে জানতে হবে।
আপনি বরং গিয়ে অখিলবাবুকে জিজ্ঞেস করুন। উনি মহেশবাবুর এতদিনের বন্ধু, এত আলাপ পরিচয়, এত নারী নক্ষত্র জানেন ওর। উনি নিশ্চয়ই জানবেন যে ভারটা কিসের। ওর ছেলেদের সম্পর্কে কিছু বলেনি কোথাও?
প্রথম 15 বিশেষ কিছু নেই, তবে পরের
এদিক দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম যাচ্ছি যখন তখন বিরিয়ানির চিঠিগুলো দিয়েই যাই।
আপনাকে এই অবস্থায় তো ঝামেলার ভেতর ফেললাম বলে দুঃখিত।
না না, আমারও খুব জানার ইচ্ছে বাবা কি বলতে চেয়েছিলেন। আসলে আমি বাবার সঙ্গ খুব একটা পাইনি তো, হাজারে ব্যাগে আসা হতো খুব কম, আসলেও স্বীকার করার জন্য। তবে এরপর তো স্বীকার বন্ধ করে দিল। তারপর আর তবে কালকে একটা সুযোগ পেতে পারি।
সে সুযোগ
শুনলাম সুলতানকে নাকি রামগড়ের ওখানে দেখা গিয়েছে। তো আমি মিস্টার সিং মানে ফরেস্ট অফিসারকে বললাম, সেরকম যদি হয় তাহলে ওকে আমিই মারতে চাই। এমনিতেও ও যদি গুলি খেয়ে থাকে তাহলে বেশ ডেঞ্জারাস প্রাণী হয়ে গেছে এর ভেতরে। আমি তো 315টা নিচ্ছি। এমনিতেও খুব প্যানিক হচ্ছে সবখানে, গরু ছাগল মেরে খাচ্ছে, চিড়িয়াখানায় খাঁচায় বন্দি হয়ে মরার চাইতে বরং গুলি খেয়ে মরাই ভালো, কি বলেন? আর আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আপনারাও আসতে পারেন, সামনে থেকে না হয় দেখে নেবেন কিভাবে বাঘ শিকার করা হয়।
দেখি এই কাজটা কতদূর এগোয় তার উপর নির্ভর করে। আচ্ছা, ওই দিন পিকনিকের দিন বন্দুকের গুলিটা তো আপনিই ছুঁড়েছিলেন, তাই না?
হ্যাঁ, আমি জানতাম গোয়েন্দা মানুষ এই প্রশ্নটিই করবেন। ওটা মিস করেছি, একটা বকে। অনেক নিপুণ শিকারীও কি কখনো কিছু মিস করে না?
আরে মশাই, সে কখন থেকে ডায়েরি নিয়ে পড়ে আছেন? মানা করছি না, তবে এই রাতের খাবারের সময়টা একটু রেহাই দিন, না হলে ওই আজকের মাংসটার উপর ঠিক জাস্টিস করতে পারবে না।
আহ লালমোহন বাবু, বাদর সমস্যা নিয়ে খুবই ঝামেলায় আছি, এখন মাংস টাংস বলে ডিস্টার্ব করবেন না।
কেমন বাদর সমস্যা?
এই যে এই ডায়েরির ভেতর থেকে যেগুলোর মানে বের করতে পারছি না সেগুলো তো একটা কাগজে লিখে রাখছি, তো এটাও তেমন একটা, পড়ে শোনাচ্ছি। অগ্নির উপাসকের অসীম বদান্যতা, নবরত্ন বাদরের হিসাবে 2000 পা।
আসলে ছেলে মানে বুঝি দূরি, ও চলে গিয়েছিল তো, এরপর তো চিঠিতে খালি ছবি ছাড়া নাম ছাড়া আর কিছুই লেখেনি, তাই হয়তো মনে দুঃখে পাগল হয়ে গিয়েছিল ভদ্রলোক।
অগ্নি উপাসক পার্সিদের বলে জানি, কিন্তু বাকিটা একেবারেই ধোঁয়া। আচ্ছা এবার নয় খাতাটা বন্ধ করলাম, চোখ আর মাথার একটু বিশ্রাম দরকার, চলুন সবাই মিলে বারান্দাটায় বসি, বাইরে বেশ বাতাস দিচ্ছে।
আহ আরে ওটা প্রীতিমবাবুর ঘন্টা, এত অস্থিরভাবে পায়চারি করছে কে ভেতরে? নীলিমা দেবী, ওনার আবার এত চিন্তার কি আছে?
কে জানে কার কি নিয়ে চিন্তা হচ্ছে। আরে কে যেন একজন আসছে মনে হচ্ছে, আমাদের বাড়ির দিকেই।
কে কে ওখানে?
আমি
শঙ্করলাল মিশ্র, একটা কথা বলার জন্য এসেছিলাম।
কি কথা?
বলছিলাম কি, আপনি বরং তদন্ত ছেড়ে দিন, এসব করে কারো কোনো লাভ হবে না।
যদি বলি আমি কারো ভালো খারাপের জন্য না, কেবল নিজের জন্যই তদন্ত করছি। আমি গোয়েন্দা শঙ্করবাবু, কোনো একটা কিছু নিয়ে মনের ভেতর খটকা থাকলে ভালো লাগে না। আর একজন মানুষ নিজের মৃত্যু সজ্জে আমাকে একটা কাজের ভার দিয়ে গিয়েছেন, সেটা শেষ করাটাও আমার দায়িত্ব। আমি বরং আপনাকে অনুরোধ করব যে দয়া করে আমার তদন্তের কাজে সাহায্য করুন।
কিভাবে সাহায্য করতে পারি বলুন?
আপনি তো মহেশবাবুকে শ্রদ্ধা করতেন, তাই না?
হ্যাঁ শ্রদ্ধা করতাম, নিশ্চয় শ্রদ্ধা করতাম। আসলে এতদিন ধরে যে ব্যাপারটা গড়ে উঠেছে সেটাকে এক ধাক্কায় নষ্ট হতে দেওয়া তো উচিত না বলুন?
আপনিও কি সেটাই করেছিলেন?
হ্যাঁ সেটাই করেছিলাম, আর এখন বুঝতে পারছি যে তাতে মস্ত বড় ভুল হয়ে গিয়েছে, আর বুঝতে পেরে মনে শান্তি পাচ্ছি।
আপনি কি আমাদের সাহায্য করবেন?
কি ধরনের সাহায্য?
নিজের তিন ছেলের প্রতি শেষ দিকে মহেশবাবুর মনোভাব কেমন ছিল সেটা একটু বলবেন, আপনি ছাড়া আর কেউ এতটা নিরপেক্ষভাবে বলতে পারবে না।
আমি যতদূর জানি শেষ বয়সে এসে কেবল বীরেন ছাড়া আর কোনো ছেলের প্রতি কোনো টান ছিল না তার, বাকি দুজন তাকে প্রচণ্ডভাবে হতাশ করেছে।
এর কারণটা কি?
ঠিক জানি না, ওদের দুই ভাইয়ের সাথে আমার খুব একটা কথা কখনোই হয়নি, তবে মহেশবাবুর কথায় বোঝা গিয়েছিল যে অরুণবাবু মদে আসক্ত হয়েছেন। আরেকবার আমাকে বললেন অরুণ নাকি মহাজাতি ময়দানে যুক্ত হয়েছে। বুঝতেই পারছেন জাতি মানে রেস আর ময়দান মানে মাঠ, মহাজাতি ময়দান মানে মহেশবাবুর ভাষায় রেসের মাঠ।
কিন্তু প্রীতিমবাবু কেন হতাশ করলেন? উনি তো ইলেকট্রনিক্সে বেশ ভালো কাজ করছেন।
ইলেকট্রনিক্স?
ইন্ডোভিশনে নাকি কাজ করছেন?
তাই বলেছে নাকি? ও তো সদাগরি অফিসে চাকরি করে, সেই চাকরিটাও তো শ্বশুরের দেওয়া, স্ত্রী বড়লোক বাপের একমাত্র মেয়ে। আর ওই যে গাড়িটা এসেছে ওটাও শ্বশুরের। ছেলে ভালো তবে খুব ইমপ্র্যাকটিক্যাল আর খামখেয়ালি, তবে ওই যে পাখিটা রেকর্ড করার নেশা ওর সেটা একেবারেই সত্যি।
আর ওই গেরুয়া পোশাক পরিহিত মানুষটি কি বীরেন্দ্র?
আপনি না না আমি এ ব্যাপারে কিছু বলবো না, তবে আপনি বেশ ভালো করছেন তদন্তে।
আসলে ওকে চিনে আমার কোনো লাভ নেই, ওনাকে একটা জিনিস আমার দেওয়ার কথা, এ কারণে।
ওকে যদি কিছু দেওয়ার থাকে তাহলে আমি সেই ব্যাপারে হেল্প করবো আপনাকে, তবে এর বেশি কিছু বলতে পারবো না মিস্টার মিত্র।
রাতের বেলায় ঘুমানোর তোড়জোড় শুরু হলো, ফেলুদা বাদুর রহস্যের বেশ কাছাকাছি চলে এলো, বলতে লাগলো ওর সাংঘাতিক দাও মেরেছে স্ট্যাচু, কিন্তু এর বেশি মুখ থেকে কিছু বেরোলো না তার। পুরো ডায়েরিতে খুব বেশি কিছু লেখে মহেশবাবু নিজের ছেলেদেরকে নিয়ে, তবে একটা জায়গায় বি স্টাবর্ন, বি ফুলিশ, বি ডিটারমাইন্ড এবং সব শেষে বি লিভ ফর ইংল্যান্ড পড়ে বোঝা গেল এই বি হলেন বি বা বীরেন্দ্র, বীরেন্দ্র এবং তাকে উল্লেখ করে এমন কিছু কথা তিনি লিখেছেন। নিজের স্ত্রী হিরণময়ী দেবী মারা যাওয়ার কথা লিখেছেন হি দিয়ে। বেশ কিছু ব্যাপার খোলাসা হওয়ার পর অবশেষে একটু ঘুম ঘুম ভাব এসেছিল সবার চোখে, হঠাৎ ধস্তাধস্তির শব্দ, ঘরে জোর ঢুকেছে সন্ধ্যা চোখ, অন্ধকারে চোখ ফেলবার সাথে হাতাহাতি করছিল কিছু একটা নেওয়ার জন্য। এবার সবাই ঘুম থেকে উঠে যেতে ঘর থেকে বেরিয়ে গেল।
কে এসেছিল বলুন তো?
এমন কেউ একজন যে ভাবে ফেলুদার মতো করে, ডায়েরিটাকে ফেলুদার আগেও যে পড়ে ফেলেছে, তবে বুঝতে দেরি করেছে।
আপনাকে আগেই বলেছিলাম ঘুমানোর সময় দরজা জানলা একটু ভালো করে লাগিয়ে রাখবে।
আপনি তো বলেছিলেন বাঘের ভয়, সে যাই হোক চলুন, অখিল বাবুর সাথে একটু কথা বলা দরকার। আপনার দেওয়া ঘৃতকুমারীর তেল মেখে মহেশবাবুর মাথা ঠান্ডা হয়েছিল?
আরে বাবা, এত কথা লিখে রেখেছে ওই ডায়েরিতে?
আরো অনেক কিছুই লিখেছে। যাই হোক, একটা প্রশ্ন করার ছিল, মহেশবাবুর উইল সম্পর্কে আপনি কিছু জানেন?
জানি, তবে তেমন কিছু না। এইটুকু জানি যে প্রথমবারের উইলে বীরেনের অংশ ছিল, তবে পরে মহেশ উইল চেঞ্জ করে।
সেই উইলে বীরেনের অংশ ছিল না, তাই না?
হ্যাঁ, আপনি বুঝলেন কিভাবে?
মৃত্যুর সময় উনি বলছিলেন উই উই, আর হাতের আঙ্গুলে দুই দেখাচ্ছিলেন, তারপর বুড়ো আঙ্গুল দেখালেন, সেটা থেকেই বুঝলাম।
বাহ, বেশ তো আপনার বুদ্ধি।
চলুন তাহলে একবার কৈলাসে যাওয়া যাক লালমোহন বাবু।
দেখুন মিস্টার মিস্ত্রি, আমার মনে হলো একটা ব্যাপার আপনাকে জানানো উচিত। আমার স্বামী টেপ রেকর্ডার নিয়ে পাখি ডাক রেকর্ড করেন, ওই দিনেও করছিলেন। সেই সময় হঠাৎ কিছু দেখে হাত থেকে রেকর্ডার পড়ে যায়, কিছু জিনিস রেকর্ড হয়ে যায় সেটাতে। আপনার সেটা শোনা উচিত।
নীলিমা!
না প্রীতিম, এটা ওনাকে শোনা উচিত। এই নিন, কৈলাস থেকে বেরিয়ে সুলতানকে কিভাবে ধরে সেটা দেখতে গাড়ি সেদিকে নিয়ে নির্দেশ দিয়ে ফেলে দেন। যদিও কারান্ডিকা নেই, তবু লালমোহনবাবুর ধারণা সুলতানকে মারা হবে এই খবর কানে পৌঁছালে কারান্ডিকার অবশ্যই আসবে। মিনিট দশের চলার পরে শব্দটা পাওয়া গেল। সামনে বাঁয়ে তিনজন মানুষ বন্ধু থাকে, তাদের ভিতরে একজন অরুণ, তাদের পেছনে সার্কাসের রিং বলা যেতে পারে, সেখানে দাঁড়িয়ে আছে চন্দ্র, তার একসাথে চাবুক আর অন্য হাতে হচ্ছে গাছের তা। একটু একটু করে এগোচ্ছে সে সুলতানের দিকে, আর চাবুকটা মাটিতে বাড়িয়ে দিচ্ছে। এছাড়া চারজন মানুষ আশেপাশে শিকল হাতে দাঁড়িয়ে আছে, বোঝা যাচ্ছে যে ওটাই পড়ানো হয় সুলতানকে। হঠাৎ করে সুলতান নিজের শরীরটা ঝাঁপ দেওয়ার জন্য একটু নিচু করল। অরুণবাবু নিজের বন্দুক চালাতেই যাচ্ছেন, এমন সময় নিঃশব্দ লাফে অরুণবাবুর হাতের বন্দুক নামিয়ে দিল ফেলুদা। একটা গুরু গম্ভীর গলা ডাকল সুলতানকে, ইনি আর কেউ না, কারান্ডিকা। নিজেকে আটকে রাখতে পারে নিজে, তেমন কিছু করতে হলো যেন নিজের পোষা কুকুর কিংবা বিড়াল সুলতান। এমন ভাবে সুলতানকে শেকল পরিয়ে সার্কাসের কাছে নিয়ে গেল কারান্ডিকা। তারপর চাবুক বাড়িতে আসছে বলে উঠল আপ, আর সাথে সাথে লাফ দিয়ে খাঁচার ভিতরে চলে গেল সুলতান। শেষ হলো সুলতান পর্ব। অরুণবাবু অবাক চোখে দেখছিলেন পুরো ব্যাপারটা। ফেলুদাকে থ্যাংক বললেন তিনি।
আপনাদের কাজ কি শেষ হয়েছে? কাল আমি ফিরবো ভাবছিলাম।
হ্যাঁ, কাজ শেষ হয়েছে। বীরেনকে কিছু দিতে চেয়েছিলেন মহেশবাবু, আমি সেটা দেওয়ার ব্যবস্থা করে ফেলেছি।
মানে আপনি কি বীরেনকে খুঁজে ফেলেছেন?
হ্যাঁ, উনি হাজারিবাগে আছেন। আপনারও তো এমন সন্দেহ হয়েছিল, তাই না অরুণবাবু?
কি বলতে চাইছেন আপনি? জগৎ সিং,
ওকে থামতে বলুন। কাল ওকে আমার ঘরে চুরি করতে পাঠিয়েছিলেন বটে, সেই সময় ওর মাথার এক গাছের চুল আমার হাতে চলে এসেছিল। এখন যদি ও এক পাও নড়ে, তাহলে আমার হাতের এই বন্দুকের গুলি ওর পুরো মাথাটাই উড়িয়ে দেবে। আপনি কি ভেবেছিলেন অরুণবাবু, আপনার বাবা উইল চেঞ্জ করতে পারেন? তাই তো।
আপনি কি বলতে চাইছেন?
সেদিন বিবি বলছিল, মহেশবাবু বলেছে কি খুঁজছি কি পাচ্ছি না, ওটা আসলে ইংরেজি কি, মহেশবাবুর চাবিটা আপনি লুকিয়ে রেখেছিলেন যাতে করে ওটা দিয়ে উইলটা বের করে সেটা পরিবর্তন না করতে পারেন তিনি, তাই না? তারপর রাজরাপ্পায় গিয়ে মক্ষম একটা চাল চাললেন আপনি, ভাবলেন এবার হয়তো শেষ করে দেওয়া যাবে বাবাকে।
আপনি পাগলের প্রলাপ বকছেন।
সাক্ষী আছে অরুণবাবু, তাও একজন নয় তিনজন, আপনার ভাই অখিল বাবু আর শঙ্করবাবু, কিন্তু তারা কেউ কথা বলার সাহস পাচ্ছেন না।
সাক্ষী না বলতে চাইলে আপনি কিভাবে এসব বলতে পারেন?
কারণ এই তিনজন ছাড়াও আরেকজন আছে যে আপনার কুকর্মের কথা বলে দেবে, এই টেপ রেকর্ডার। আপনার আর আপনার বাবার ভেতরের সব কথা আছে এখানে, সেসব শুনে ভয় পেয়ে সেখানে ওটা ফেলে চলে এসেছিলেন প্রীতিম বাবু, আর রেকর্ড হয় সব কথা।
বাবা, তোমার ধারণা কি করে হলো যে বীরেন আবার ফিরে এসেছে? বুড়ো বাবার মনে হলো তাতে তোমার কি, কিন্তু তুমি এমন অন্যায় আমাদের সাথে করতে পারো না। অন্যায়? আমি এমনিতেও উইল চেঞ্জ করতাম, তোমার মতো একটা জুয়ারি মদ্যপ কাউকে কেন আমি সম্পত্তি দেব? আমাকে সব বলো না বাবা, তাহলে কিন্তু আমিও বলে দেবো সব। কি বলে দেবে, কি বলে দেবে তুমি? বলে দেবো যে 35 বছর আগে দিন দয়ালের মাথায় পেতলের বৌদ্ধ মূর্তি দিয়ে তুমি মেরেছিলে, তারপর ড্রাইভার নূর মোহাম্মদ ওটাকে নিয়ে গিয়ে।
বাবার একটা আইরিশ টেরিয়ার ছিল, খুব প্রিয় ছিল বাবার, সবসময় বাবার জন্য অপেক্ষা করতো বাবার ঘরে, ঘরে ফিরে ওকে ডাকতো বাবা। দিনদয়ালকে দেখতে পারতো না কুকুরটা, ওকে কামড়াতে আসে, দিনদয়াল লাঠি দিয়ে মারে ওকে, জখম হয় কুকুরটা। সেদিন রাতে বাড়ি ফিরে সব জানতে পেরে বাবা খুব রেগে যায়, রাগলে বাবা আর মানুষ থাকতো না।
আমার কাজ শেষ অখিল বাবু, একটু বাইরে আসুন আমাদের সাথে, কিছু কাজ আছে, চলুন গাড়িতে উঠুন, আমাদের সাথে একটু বাড়িতে যেতে হবে।
মহেশের জীবনের এত বড় একটা ব্যাপার উষ্টি দেখে বুঝতে পারলাম না।
শঙ্কর বাবু তাহলে বীরেনকে আনতে পেরেছেন?
হ্যাঁ আমি এসেছি, তবে ওই দিন রাজরাপ্পায় দূর থেকে আমার আত্মীয়দেরকে দেখে আমি বুঝে গিয়েছিলাম যে কারোর প্রতি আমার আর কোনো টান নেই, আগে বাবার প্রতি ছিল এখন আর।
কিন্তু আপনি তো কখনো বিদেশে যাননি তাই না, আর এসব চুলদাড়ি পড়ে আছেন কেন, খুলে ফেলুন।
আরে এ তো কারান্তিকার,
আপনার মাথায় দেখছি অনেক বুদ্ধি, কি করে বুঝলেন?
বীরেনবাবু কর্নেল সুরেশ বিশ্বাসের জীবনী পড়ে ইন্সপায়ার ছিলেন। সুরেশ বিশ্বাস প্রথম জীবনে সার্কাসে বাঘের খেলা দেখাতেন, বাঘের মুখে মাথা ঢুকিয়ে দেওয়া তার একটা বিখ্যাত খেলা ছিল।
আরে তাই তো, মাথাতেই আসে,
কিন্তু বাইরে না গিয়েও চিঠি লিখলো কিভাবে?
সেটা সম্ভব হয়েছে আপনার ছেলে অধীরের কল্যাণে।
হ্যাঁ ও আমাকে পোস্টকার্ড পাঠাতো, আর আমি সেটাই পাঠাতাম বাবাকে।
ছোট্ট একটা নাকের প্লাস্টিক সার্জারি করেছিল বীরেন, তাই অরুণবাবু কাছ থেকে দেখেও তাকে চিনতে পারে। তবে মহেশবাবু এতদিন পরেও সার্কাসের রিং মাস্টার হিসেবে ছেলেকে দেখে চিনতে পেরেছিলেন। তবে এখন আমরা এক হয়েছি এসব বলতে না, মহেশবাবুর শেষ ইচ্ছে পূরণ করতে। এই যে মুক্তানন্দের ছবিটা, স্ট্যাম্প অ্যালবাম চুরি হতে পারে এই আশঙ্কায় সবচেয়ে দামি 9টি স্ট্যাম্প রেখেছিলেন মহেশবাবু এই ছবিটার পেছনে। এর এখনকার দাম অন্তত 50,000-60,000 টাকা, এটা উনি আপনাকে দিতে চেয়েছিলেন বীরেনবাবু।
কিন্তু আমি সার্কাসে খেলা দেখাই, যা যা বড় মানুষ আমি কিভাবে?
আমাকে বিশ্বাস হয় আপনার?
খুব হয়।
তাহলে আমি টিকিট বেচে আপনাকে টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে?
বাঁচালেন মিস্টার মিত্র,
কিন্তু আপনাকে পাবো কোথায়?
দি গ্রেট ম্যাজেস্টিক সার্কাস, কুট্টি আবার আমাকে ওখানে ডেকেছে, আরো কিছুদিন আছি এই সার্কাসে, আজ রাতে সুলতানকে নিয়ে খেলা দেখাবো, অবশ্যই আসবেন।
না মশাই, খুব খেলা দেখালেন না, আমার সামনের গল্পে বাঘের খেলাই থাকবে মূল বিষয়, আপনার নামটাকে ব্যবহার করতে পারি মশাই? কা কা যাই বলুন, নামের ভিতরে কেমন যেন একটা ম্যাজিক আছে।
অবশ্যই ব্যবহার করবেন, নাম তো আর আমার না।
তাহলে ট্রাপিজ?
ট্রাপিজ ট্রাপিজ ইজ নাথিং।
এতক্ষণ ধরে শুনলেন সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার সিরিজের ছিন্ন মস্তার অভিশাপ। আর এখন জানিয়ে দিব আজকের কলাকুশলীদের নাম। নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো এখন জানিয়ে দিচ্ছি। ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন সাইফ, তোপসের চরিত্রে রেহান, জটায়ু বা লালমোহনবাবুর চরিত্রে অভিনয় করেছেন সেতু, বীরেন্দ্র বা কান্ডারিকারের চরিত্রে অভিনয় করেছেন আবিস, অরুণের চরিত্রে তানজিব, শঙ্করের চরিত্রে নাফিস, বিবির চরিত্রে প্রিয়ন্তী, মহেশের চরিত্রে মঞ্জু, প্রীতিন অথবা প্রীতিন্দ্র চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন সমন্বয়, কুট্টির চরিত্রে শুদ্ধ, বুলাকি প্রসাদ তুষার, অখিল লোবার এবং নীলিমার চরিত্রে অভিনয় করেছেন রুমি। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে কুয়াশা আসছে নতুন মোড়কে, তাই প্রতীক্ষায় থাকবেন কুয়াশার নতুন কিছু শুনবার, সেই আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে আমি শারমিন কুয়াশা থেকে। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.